আসসালামু আলাইকুম। অদ্ভুতুরের 290তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজকে আপনাদের কাছে আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং যথারীতি নিয়ে এসেছি বেশ কিছু ভয়ের ঘটনা। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এবছরে কিন্তু আবহাওয়া অনেকটা সেই পুরনো দিনের মতো হয়ে গেছে। মানে গ্রীষ্মকালে বেশ গরম পড়তো, সেটা পড়েছিল, এবং যখন বর্ষাকাল চলে এলো আমাদের দেশে অঝোরঝাড়ায় বর্ষণ হচ্ছে। এই যে আষাঢ় শ্রাবণ, আর শ্রাবণ মাস চলছে এখন, বেশ বৃষ্টি কিন্তু হচ্ছে, এবং এই বৃষ্টিতে গরমের তীব্রতাটা বেশ কমে গেছে। তো এরকমই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশের আবহাওয়া ছিল একটা সময়। তো সেরকম ফিরে আসছে ভাদ্রে, আশা করি সেই ভ্যাপসা তালপাকা গরম পড়বে, যেটা আসলে আসলে সহ্য করা বেশ কঠিন। তারপরও আবহাওয়ার ফিরে আসাটা একটা খুবই জরুরি জিনিস। তারপর যদি সেই নিয়ম মতো হেমন্ত, শীত সব জায়গায় যদি সুন্দরভাবে মানে সেই আগের মতো হয়ে যায় আবহাওয়াটা, তাহলে কিন্তু আমাদের দেশের ষড়ঋতুটা একেবারে পরিপূর্ণ হবে। আর আমাদের প্রত্যেকটা এক্সট্রিম ওয়েদারে কিন্তু আমরা ভূতের ঘটনা বেশ এনজয় করি। আমাদের গ্রাম বাংলায় এই ভূতের ঘটনাটা মিলেমিশে আছে। আপনারা বিশ্বাস করবেন না, আমি রিসেন্টলি এরকম ঘটনা একেবারে খুব কাছের প্রান্তিক মানুষের কাছ থেকে শুনেছি। তারা তাদের জীবনে ঘটেছে, এবং এই ব্যাপারটা তাদের কাছে এতই গুরুত্বপূর্ণ যে সেই মানুষটাকে তাদের দেশের বাড়ি চলে যেতে হয়েছিল চাকরিতে ছুটি নিয়ে। যাই হোক, সেই ঘটনাও আসবো আপনাদের সাথে, সেই ঘটনাও শেয়ার করবো। আজকে আর কথা না বাড়িয়ে চলে যাবো মূল এপিসোডে। আমি এখন চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর একটা রিকোয়েস্ট করছি, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত হলে শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুত রেতে, এবং নিলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মহিউদ্দিন খান বাগেরহাট জেলা থেকে। মহিউদ্দিন তার মামা নুরুল আমিনের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। তো আমি চলে যাব মহিউদ্দিনের পাঠানো ঘটনায়। মহিউদ্দিনের নানা বাড়ি ছিল সুন্দরবন সংলগ্ন কোন একটা গ্রামে। তিনি স্পেসিফিক নাম উল্লেখ করতে নিষেধ করেছেন, তো আমি সেটা করব না। তো সেখানে তার বড় মামা নুরুল আমিন মাছের ব্যবসা করতেন, মাছের কারবারি ছিলেন। তিনি মাছও ধরতেন, তার মাছ ধরা নৌকা ছিল, এছাড়াও তিনি মাছ কেনা বেচা করতেন, এইগুলোর মধ্যে তিনি সংযুক্ত ছিলেন। আর এই তো এভাবেই কাটত তার দিন। সেই সময়কার সুন্দরবনে মাছের ব্যবসা করাটা একটু প্রতিকূল ছিল, কারণ হচ্ছে তখনকার সময় জলদস্যুরা বেশ অ্যাক্টিভ ছিল, এবং এটাতে একটু সমস্যা হতো। যাই হোক, সবকিছু মিলিয়েই এগুলোর সাথে ডিল করেই তার মামা মাছের ব্যবসা করত। তো একদিনকার কথা, তার মামা ওই সিজনটাতে যে সময়কার ঘটনা, তখন রাতে প্রায় মাছ ধরতে যেতেন এবং জাল ফেলতেন। জালগুলো বেশ লম্বা করে ফেলতে হতো একটা ডিস্টেন্স পরপর, এবং এই সময় তার এক বন্ধু ছিল আদিল। সেই আদিল নুরুল আমিনের সাথে যেতেন রাতের বেলা যখন তিনি মাছ ধরতে যেতেন। তো তিনি বেরিয়ে যেতেন রাত 10টার দিকে, ফিরে আসতেন রাত 1-2টার সময়, মানে গভীর রাতে ফিরে আসতেন বাসায়। তো ওই সময়ের জন্য এটাই ছিল তাদের রুটিন। দেখা যেত সিজন ভেদে তাদের টাইমিংও চেঞ্জ হতো, বাট ওই সময় তারা এই টাইমে বেরোত আর কি। তো একদিন এরকম রাতের বেলা নুরুল আমিন তৈরি হয়েছেন তিনি বেরোনোর জন্য। তিনি তার খাওয়া দাওয়া শেষ করে কিছুটা বিশ্রাম নিয়ে সবকিছু রেডি করে ফেলছেন, আর তার স্ত্রী তখন একটু টেনসড হইতেন রাতের বেলা যেহেতু বেরোচ্ছে তিনি। স্ত্রী বলতেছেন যে কখন আসবা, তিনি বলতেছেন যে চলে আসবো ইনশাল্লাহ, আমার মানে মোটামুটি বেশিক্ষণ থাকবো না, দুই চার ঘন্টা ধরেই চলে আসবো। তো তিনি ওয়েট করতেছেন আসলে তার বন্ধু আদিলের জন্য। তা আদিল আসতেছে না, প্রায় দশটা বেজে গেছে, আদিলের কোনো খবর নাই। তো ওই সময় কিন্তু ওই অঞ্চলে মানে যেখানে নুরুল আমিনরা থাকতেন সেই জায়গায় কিন্তু মোবাইল নেটওয়ার্ক ওইভাবে এস্টাবলিশড হয়নি। মানে শহরে গেলে নেটওয়ার্ক পাওয়া যেত, বাট সুন্দরবনের এখানে আসলে নেটওয়ার্ক নাই। তো তাদের মোবাইল সেট থাকলেও তারা ওইভাবে যোগাযোগ করতে পারত না। দু এক সময় দুর্বল নেটওয়ার্ক পাওয়া যেত, মানে সেটা আর কি রেয়ার কেস। তো তারও আরো কয়েক বছর পরে নেটওয়ার্ক মানে পুরোপুরি মোটামুটি আসে তাদের ওইখানে। তো তারপরও নুরুল আমিন তার মোবাইল সেট বের করে অনেকবার ট্রাই করে আদিলকে ফোন করার, তো দেখলো যে না নেটওয়ার্ক নাই, ওইভাবে যাচ্ছেও না, মানে একদম খুবই খারাপ অবস্থা। তো তিনি কিছুক্ষণ ট্রাই করে বাদ দিলেন চেষ্টা করা, ওয়েট করতেছিলেন, ওয়েট করতে করতে দেখলেন যে না আদিলের খোঁজ খবর নাই। আধা ঘন্টা ওয়েট করলেন তিনি, তো তিনি দেখলেন যে রাত হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, বেরিতে হবে। তো তিনি চিন্তা করলেন যে আমি বেরিয়ে যাই, আর ওখানে আরো নৌকা আসতো, জেলে নৌকা ওই দিক দিয়ে চলাফেরা করতো যেখানে তারা জাল ফেলতো। তো তিনি তার স্ত্রীকে বলেন যে আমি যাচ্ছি, আদিল যদি আসে রাতের বেলা আদিলকে বলো যে আমি অমুক জায়গায় আছি, হ্যাঁ খালের অমুক জায়গা দিয়ে আমি যাচ্ছি, যদি ওখানে কারোর সাথে আসতে পারে আসলো, আর নাহলে পরে আজকে ওরে বাদ দিতে বলো। তো এই বলে তার স্ত্রীকে, তার স্ত্রী বলল যে আপনি একা যাবেন, বলে যে হ্যাঁ একাই যাইতেছি, আবার চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো, বলে তিনি তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে তার জিনিসপত্র নিয়ে তিনি রওনা দেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন বাসার থেকে, তার স্ত্রী অনেকক্ষণ দাঁড়ায় থেকে তাকে বিদায় দিল। এবং ওই সময়কার আসলে গ্রামগুলো 2010 দিকেও খুব একটা ডেভেলপ, এখনো খুব যে ডেভেলপড তা না, মানে বেশ অন্ধকার রাতের বেলা। তো তিনি ওই তার হাতে ফ্ল্যাশ লাইট নিয়ে, তার হাতে জিনিসপত্র নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তার স্ত্রী দূর থেকে দাঁড়ায় দেখতেছে অন্ধকারে নুরুল আমিনের যাওয়া আর কি, আলো পড়তেছে মাটির মধ্যে ফ্ল্যাশ লাইটের আলো। তিনি আবার দূরে গিয়ে দু একবার বাসার দিকে আলো মারলেন, মেরে বিদায় দিয়ে তিনি চলে গেলেন একেবারে। তো গিয়ে তার যে যেখান থেকে তাদের খালের এখানে যেখানে তাদের নৌকা থামানো, সেখানে গিয়ে তার নৌকাতে উঠলেন, সবকিছু গুছায় আস্তে করে তিনি বের হয়ে গেলেন। তখন পর্যন্ত কিন্তু আদিলের কোনো দেখা নাই, বেশ বাতাস চলতেছে। নুরুল আমিন যখন বের হয়েছে নৌকা ঠেলে যখন বের করছে মূল যে নদীর দিকে যাচ্ছে, তখন দেখতেছে যে বেশ বাতাস, এবং মানে ভালো বাতাস। তিনি চিন্তা করলেন যে ঝড় বৃষ্টি আসবে নাকি, এটাতে একটু টেনশনে পড়লেন তিনি যে ঝড় বৃষ্টি আসলে তো সমস্যা। তো যাই হোক, আরো জেলে তো আছে, এইটা নুরুল আমিনের একটা সান্ত্বনা, কারণ তিনি জানেন যে অন্যান্য জেলেরাও মাছ ধরতে আসে রাতের বেলা, কিন্তু এই জলদস্যু বা ডাকাতের ভয়ে তারা বাতি নিভায় রাখে, বাতি নিভায় রাখে। কিন্তু যখন নৌকা নিয়ে যেতে থাকে মানে এক কোনো জেলে, তখন দেখা যাচ্ছে কাছাকাছি গেলে অন্য নৌকা গেলে দেখা যায়, কারণ খাল বা নদীর পাশেই থাকে নৌকা, তো আকাশের আলোতে মোটামুটি বোঝা যায়। তো তখন হাঁক দিলে ওই দেখা যাচ্ছে যে জবাব দেয়, এবং তারা পরিচিত হলে তো কথাই হয় দুজনের মধ্যে। তো এইভাবে তিনি চিন্তা করে চলছেন। তো ওই দিন নদীতে বেশ ঢেউ, তিনি দেখতেছেন যে বেশ নদী তো ওখানে বেশ গভীর, মানে দেখা যাচ্ছে যে ওইটা যেখান দিয়ে তিনি চলতেছেন ওইটা বেশ চওড়া না, বাট গভীর অনেক। তো বাতাসে ফুলে ফেঁপে উঠছে, তো মানে বেশ এরকম নৌকা লাফাচ্ছে আর কি, এরকম একটা অবস্থা। তো এইভাবে সামনে যেতে যেতে তিনি তার ডিজায়ার জায়গায় চলে আসলেন নুরুল আমিন। তিনি জানেন যে এই জায়গায় পাশে খাল আছে, এই দিক দিয়ে ঢুকে গেলে তিনি মোটামুটি ওখানে জাল পাততে পারবেন এবং টানা লম্বা জাল পেতে দিবেন তিনি। তো এই চিন্তা করে করে তিনি যাচ্ছেন, এবং তিনি মোটামুটি বাসায় বলে আসছেন যে এই জায়গায় তিনি কাজ করবেন, কারণ ওই যে বলছে আদিল যদি আসে কারোর সাথে যদি চলে আসতে পারে, কারণ অনেকে যায় আর কি ওখান দিয়ে। তো এই চিন্তা করে তিনি জাল পাতা শুরু করলেন, শুরু করছেন জাল পাততেছেন, এবং তিনি ওখানে জাল পেতে বসে আছেন। তবে একা আসাটা তার মনে হচ্ছে তার এখন যেটা বুদ্ধিমানের কাজ হয় নাই, কারণ আকাশে তিনি গুড়গুড় গুড়গুড় শব্দ শুনতেছেন, মানে আকাশ ডাকতেছে, তার মানে ঝড় বৃষ্টি নামবে। একবার জাল পাতা শুরু করেও চিন্তা করলেন যে এটা কি ঠিক হইল কিনা, আমি তো আসলে মানে চলে যেতে পারতাম, কারণ ঝড় বৃষ্টি শুরু হলে তো আটকা পড়ে যাবো এখানে, বেশ ঝামেলা, আর একজনের অনেক কিছুই ঝামেলা, এই জাল ঘুটানো অনেক কিছু, মানে এটা মানে বিশাল ঝামেলা। আর এখানে তো আলো জ্বালতেছেন না, মানে তখনকার সময়, এখন অনেকে জাল আলো জেলেই কাজ করে তারা, বাট ওই সময় আলো জ্বালত না ভয়। তো যাই হোক, নুরুল আমিন তার মতো জাল পাচ্ছে বলে চিন্তা করলো যে আসছি জাল পাচ্ছি এরকম। এই মোটামুটি তিনি পেতে ফেলছেন অর্ধেকের মতো। এই সময় হঠাৎ করে ঘুড়ঘুড় ঘুড়ঘুড় করে বৃষ্টি শুরু হলো, বেশ বৃষ্টি। তো তিনি তাড়াতাড়ি তার ওই যে নৌকার যে ছই ছিল ছইয়ের নিচে চলে গেলেন, গিয়ে কিছুক্ষণ বসলেন। এর মধ্যে তিনি জাল মোটামুটি পেতে ফেলছেন অনেকটাই। তো বসে তিনি চিন্তা করতেছেন যে এখন বৃষ্টি তো ঝুম হচ্ছে, এই সময় তো কারো দেখা পাওয়া যাবে না, হারিকেনটা কি জ্বালবো নাকি, এগুলো ভাবতেছেন। তারপর আবার ভাবলেন যে হারিকেন দিলে লাভ কি। তো এই সময় তিনি ফিল করলেন যে বেশ বড় বড় ঢেউ আসতেছে, মানে ঢেউ মানে বেশ বড় বড় ঢেউ, মানে নৌকা বেশ ই হচ্ছে। তো তিনি চিন্তা করলেন যে এখান না থেকে আমি খালে ঢুকে যাই, পাশে একটা ছোট খাল ছিল ওইটাতে ঢুকে যাওয়ার চিন্তা করলেন তিনি। তো তিনি আস্তে করে নৌকা নিয়ে খালের দিকে ঢুকলেন, চিন্তা করলেন খালের দিকে ঢুকে বেশি দূর যাব না, একটু সামনে গিয়ে দাঁড়াবো আর কি, এরকম একটা অবস্থা। আবার ওখানে আবার সমস্যা আছে যে ওখানে যখন ভাটা চলে আসবে আবার খালের থেকে পানি নেমে গেলে আটকে যেতে হবে তাকে, তো সে ওইসব টেনশন আছে তার, এর জন্য বেশি ভিতরে যেতে চাচ্ছে না। তো মোটামুটি একটু ভিতরে তিনি গেছেন, এর মধ্যে মুসুলধারা বৃষ্টি নামলো, মানে বেশ জোরে বৃষ্টি। তো তিনি দেখলেন যে একটা গাছ আছে এবং গাছের ডালপালা এরকম বের হয়ে আছে, পাশ থেকে এই পাশে একটা ডালপালা বের হয়ে আছে। ওই জায়গায় তিনি চিন্তা করলেন যে আমি একটু থামি, এই পাশে তো মানে পুরা অন্যরকম বন, গোলপাতা টাতা দিয়ে ফেলে দিচ্ছে। তো এই পাশে কিছু ডাল গাছপালা আছে, গাছপালার ডাল টাল এরকম বের হয়ে আছে, ওইখানে তিনি চিন্তা করলেন যে এই ডালটার পাশে আমি নৌকাটা নিয়ে দাঁড়াই। তো এই চিন্তা করে ওটার কাছে চলে গেলেন। এদিকে বসন্ত হচ্ছে বেশ তুমুল এবং খালের মধ্যেও ঢেউ চলে আসতেছে, বেশ ঢেউ চলে আসতেছে। তো তিনি ওখানে গাছের গোড়ায় রেখে চুপচাপ বসছেন। তো একটু পরে তিনি উপর থেকে একটা মানুষের শব্দ শুনতেছেন, মনে হচ্ছে যে গাছের উপর থেকে কি একজন বলতেছে এরকম, আ কিরারে কিরারে নৌকা নিয়ে আসলে এখানে, তোমার নৌকাত নামবো নাকি, আমি তো ভিজে যাচ্ছি। তো তখন একটু অবাক হয়ে গেল নুরুল আমিন, চিন্তা করছে কে এরকম বলতেছে ভিজে যাচ্ছে। সে বলছে এই কিরা গাছের উপর থেকে কিরা কথা কয়। তো বলছে আমি মুস্তাফিজ। তো নুরুল আমিন বলতেছে মুস্তাফিজ কিরা, আরে আমি মুস্তাফিজ, আমি নামবো ভিজে যাচ্ছি। তখন সে বলল আচ্ছা নামেন 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 তাড়াতাড়ি নামেন। তো দেখা গেল যে তার নৌকার পাটাতনে কেউ একজন ধূপ করে নামলো, মনে হলো গাছের উপর থেকে ডালে বসা ছিল, ধূপ করে কেউ নামলো সেখানে তার নৌকার মানে সামনে গুলির কাছে। এর মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে, বেশ বৃষ্টি পড়তেছে নৌকার সামনে, মানে সে ছইয়ের ভিতর থেকে দেখছে পানি পড়ে ছিটকে যাচ্ছে চারিপাশে, মানে ধপ ধপ করে শব্দ হয়েছে তার নৌকার গুলোইতে নামছে যে। তো সে দেখলো মানে আকাশের একটা আলো আছে তো বৃষ্টির মাঝেও, সেইখান থেকে দেখতেছে তার ছইয়ের ভেতর থেকে, ছইয়ের ভেতরে কিন্তু অন্ধকার, সেখানে সে কিছু বাতি জ্বালায় নেই, সে দেখতেছে একজন মানুষ নামছে, বোঝা যাচ্ছে এটা অবয়ব, এবং সে একটা লুঙ্গি পরা হয়তো এবং গেঞ্জি পরা, এতটুকুই বোঝা যাচ্ছে লুঙ্গি গেঞ্জি পরা একজন মানুষ, বেশ গাঢ় ইনো কৃষ্ণবর্ণ গায়ের রং, কারণ রোদে পড়া বোঝা যাচ্ছে যে মানে ওরকম আর কি, এবং বৃষ্টি পড়তেছে তার শরীরের মধ্যে বৃষ্টি পড়তেছে। তো তিনি বলতেছে মুস্তাফিজ ভিতরে এসে ঢোকেন ভিতরে বসেন। তো বলতেছে যে না রে আমি এনে ঠিক আছি, ওনে বসা লাগবি না, এনে ঠিক আছি, বৃষ্টিতেই তো ছিলাম। তো বলে যে একটু আগে না বললেন ভিজে যাচ্ছেন উপরে, বলে ভিজেতে গেছি এখন নৌকায় নামলাম, এখন একটু বসি একটু জিরাই, এতক্ষণ তো গাছের উপরে ছিলাম, তুমি কি ডাকো একা একা বৃষ্টির মধ্যে মাছ ধরতে আসছো রাত্রিবেলা, কি ব্যাপার। তো তখন নুরুল আমিন বলতেছে আরে আমি তো রাত্রেই আসি মাছ ধরতে, আজকে ঢুকে গেছি এখানে, এর মধ্যে বৃষ্টি আসছে বুঝতে পারিনি, আমার বন্ধু আসেনি সাথে, একা একা চলে আসছি। তা আপনি এখানে কটের থেকে? তো নুরুল আমিন জিজ্ঞেস করছে আপনি মানে কোথ থেকে আসছেন এখানে রাত্রেবেলা গাছের উপরে? তারে আমাকে ফেলাতিয়ে চলে গেছে, কেউ নিয়ে যায় না আমাকে এখান থেকে। তো তখন নুরুল আমিন একটু অবাক হলো, ফেলাতিয়ে চলে গেছে মানে? হ্যাঁ আরে না না আমি পড়ে আছি গাছের উপরে বসে রয়েছি, কি যে একটা অবস্থা, ঘুমিয়ে গেছিলাম। তো নুরুল আমিন একটু অবাক হয়ে গেল যে ঘুমায় গেছিল কি বলে এলো। তো সে বলল যে আচ্ছা যাক বৃষ্টি তো কমে আসছে, তখন বৃষ্টি অলরেডি কিছুটা কমে আসছে। তো নুরুল আমিন বলল যে এখন যাই, আমার জাল পাতা আছে জাল তুলতে হবে। বলে চলো আমিও যাই সাথে, আমার নামায় দিও সামনে, আমিও তোমার সাথে যাই, আমাকে নামায় দিও সামনে। তো নুরুল আমিনের তো আর কিছু বলার নাই, যাক একটা মানুষ পাইছে, মানুষ অ্যাটলিস্ট একজন হেল্পিং হ্যান্ড। তো সে বুঝতে পারতেছে না অন্ধকারের মধ্যে লোকটাকে, শুধু দেখতেছে বসে আছে তার গুলির কাছে। তো সে ছইয়ের নিচ থেকে বেরোলো, তো ছইয়ের নিচ থেকে বেরোলে তার কাছে কেমন একটা গন্ধ লাগতেছে, কেমন জানি একটা মানে বাজে পচা গন্ধ তার কাছে লাগতেছে, মানে গন্ধটা মানে স্বাভাবিক না, কেমন জানি একটা গন্ধ। তো নুরুল আমিন মানে কিছু বলতেও পারতেছে না, সে চিন্তা করতেছে যে একটা মানুষকে তো বলা যায় না যে আপনার কাছ থেকে গন্ধ আসে কিনা, এটা তো বলতেও কেমন জানি লাগে। তো এগুলো কিছু বলতে পারতেছে না, সে জাস্ট মানে তাড়াতাড়ি তার নৌকাটাকে দেখলো বৃষ্টি তখন কমে গেছে, মানে যেই হারে পড়ছিল সেটা কমে হালকা ঝিরিঝিরি পড়া শুরু করছে পড়তেছে আর কি। তো সে এর মাঝে এখন বুঝছে যে আমার এই মাঝেই জাল তুলতে হবে, যা মাছ টাছ যা পাইছি আর বেশিক্ষণ থাকবো না, চলে যাবো এখান থেকে, কারণ এই থাকার সম্ভব না। বৃষ্টি যদি এরকম ঝিরিঝিরি পড়তে থাকে অনেকক্ষণ বন্ধ, যদি বৃষ্টি থেমে সে কতক্ষণ জাল ফেলবে, আর এর মধ্যে তার বন্ধু আদিলকেও সে পায় নাই, তো সেও আসে নাই। তো নূর আমিন মোটামুটি ওইখান থেকে আস্তে করে নৌকাটাকে সে আবার ওই পাশ থেকে যে নৌকা ঘুরায় ফেললো, বের হয়ে যেখানে জাল পাচ্ছে সেখানে গেল। তো জাল তোলা শুরু করলো, জালের মধ্যে সে দেখলো যে মাছ উঠছে বেশ কিছু, তো সেগুলো নিয়ে এসে তার নৌকার নিচে যেখানে রাখে আর কি ওখানে রাখলো মাছগুলো। রেখে একবার তার লোভ হচ্ছিল যে আবার জাল পাতে সে, তো পরে চিন্তা করলো যে না থাক আর পাতবো না, কেন ঝিরিঝিরি বৃষ্টি আছে, নৌকাটা হালকা দুলতেছে, আবার রাতের বেলায় যে এখানে ডাকাতেরও ভয় আছে, আর আশেপাশে কোনো নৌকার সে চিহ্ন দেখতেছে না এখানে। তো সে আস্তে করে নৌকা বাওয়া শুরু করলো, সে চিন্তা করছে যে এই পাশ থেকে গিয়ে মানে সে ক্রস করে আসছিল আর কি, মানে ওই পাশ থেকে ক্রস করে খালের এই পাশে এসে ঢুকছিল আর কি, এই পাশে ঢুকে নাই। তো চিন্তা করছে আমি পাড় দিয়ে যাই, ওখানে যাই ওখান দিয়ে যাই, আবার ওইখানে পাড় দিয়ে একটু সামনে গেলে একটা জায়গা আছে একটু খোলা জায়গা, মানে ওই জায়গা ওরকম গোলপাতা টোলপাতা সরাসরি খাড়া না আর কি, ওই জায়গায় একটা জায়গা আছে একটু খোলামেলা সামনে। তো সেখানে দেখা যায় যে অনেক যারা ওই যে ওখানে যারা লাকড়ি ব্যবসায়ী, চেরা কাঠ ব্যবসায়ী, তারা অনেক সময় ওইখানে এসে লাকড়ি লুকড়ি জমা রাখে আর কি। তো সেখানে আবার জেলে নৌকারা অনেক সময় থামে, তারা নিজেরা দাঁড়ায়, নিজেরা ওখানে রেস্ট নেয়, কথাবার্তা বলে নিজেদের মতো। তো সে চিন্তা করছে এখান থেকে যখন যাবই বেয়ে যাবো ওইটার পাই দিয়ে যাই, যদি কারোর সাথে দেখা হয় পরিচিত, হ্যাঁ একটু গল্প গুজব করবো না বা সাথে করে নিয়ে যাবো না এরকম আর কি। চিন্তা করতে করতে সে ওদিকের দিকে যাচ্ছে আর কি বেয়ে বেয়ে। তো নূর আমিন তখন নদীর মাঝামাঝি দিকে আছে, তো তখন সে কথা বলতেছে ওই লোকের সাথে, মুস্তাফিজ ভাই বাড়ি কডে আপনার গ্রাম, মানে বাড়ি কোন গ্রামে? তো মুস্তাফিজ বলতেছে যে চিনবানে, বলে হ্যাঁ কয়েকে ওই অমুক গ্রামে, একটা নাম বলছে আর কি তাকে। তো নামটা শুনে নূর আমিন মোটামুটি চিনছে, অমুক গ্রামে ওখানে তো আমি মাঝে মাঝে যাই, তো আমার লোকজন আছে পরিচিত এসে। তখন বলছে বাপের নাম কি? তো তখন ওই মুস্তাফিজ তার বাপের নাম বলছে। তো বাপের নাম শুনে তখন নূর আমিন আউড়াচ্ছে মনে মনে যে অমুক অমুক অমুক, বলে কেউ ওনার তো দুই ছেলে, দুই ছেলের মধ্যে এক ছেলেকে বাঘে খেয়েছে না? বলে হ্যাঁ। তো বলে ও আচ্ছা আচ্ছা, আপনার ভাই? তখন সে হাসতেছে খ্যাক খ্যাক করে ওই পাশ থেকে মুস্তাফিজ। তো হাসিটা এমন একটা হাসি যে নূর আমিনের গায়ে কাটা দিয়ে উঠছে। তো বলে মানে হাসেন কেন, কি ব্যাপার, এটা হাসির কি বললাম আপনার, আপনার ভাই বাঘে খেয়েছে? তখন বলে যে আমার খেয়েছে, বলে হাসতেছে। তো হাসিটা এমন ভয়ঙ্কর, কেমন জানি গা কাটা দিয়ে উঠল নূর আমিন। নূর আমিনকে আমার সাথে কি ইয়ারকি মারেন নাকি, বলে সে উঠে দাঁড়াইল। তো উঠে দাঁড়ায় সে দেখতেছে যে তার যে গুলির ওইখানে ওই পাশে, সেটাই পাশে সে নৌকার এই গুলোর মধ্যে বসা হচ্ছে নূর আমিন, আর ওই পাশে বসে আছে সেই মুস্তাফিজ। তো সে দেখতেছে আকাশের আলোতে মানে একটা অবয়ব বসা এরকম মানুষ, এবং সে গায়ের মধ্যে একটা গেঞ্জি পরা, গেঞ্জিটা স্যান্ডো গেঞ্জির মতো, এবং একটা লুঙ্গি, মানে এটা বোঝা যাচ্ছে স্যান্ডো গেঞ্জি এবং লুঙ্গি। এই সময় হঠাৎ করে আকাশে বজ্রপাত চমকায় উঠল। তো বজ্রপাত যখন চমকাইছে সে দেখতেছে একটা মানুষ সে বসা, সে হাসতেছে হাঁ করে, মুখের ভেতরটা সম্পূর্ণ লাল, মানে মুখের ভেতরে সম্পূর্ণ লাল, এবং তার গালের কাছে বেশ খানিকটা মানে এখানে চামড়া বা মাংস নাই, মুখটা পুরো ফাঁকা এদিকে, মানে এই পাশে মনে হচ্ছে যে খসে পড়ে গেছে গালের একটা পাশ, এবং সে গায়ের মধ্যে যে গেঞ্জি পরা, গেঞ্জিটার মধ্যে শত ছিন্ন মানে ছেঁড়া, অনেক ছেঁড়া আছে, এবং সেসব জায়গায় কেমন জানি মনে হচ্ছে কাটা কাটা ফাটা ফাটা এরকম, এবং তার দিকে তাকায় হাসতেছে ওই পাশ থেকে, এবং হাসির শব্দটা বেশ ভয়ানক। তো নূর আমিন আকাশে কিন্তু বজ্রপাত চমকাইছে পরপর কয়েকটা, মানে বিজলি চমকাইছে কয়েকটা, তো মেঘের আড়ালে চমকানোতে পুরো মেঘটা আলোকিত হয়ে গেছে, এটার জন্য সে কয়েক মিলি সেকেন্ড দেখতে পারছে মানুষটাকে। তো ভয়ে নূর আমিন আর বসতেই পারেনি, সে লাভ দিয়ে নৌকার গুলি থেকে পানিতে পড়ছে, নদীতে পড়ছে, ঝাপাস করে পানিতে পড়ছে, তার মানে একেবারে সে হিতহিত জ্ঞান হারায় ফেলছে যে সে মানে কি করবে সে বুঝতে পারতেছে না। সে একেবারে চোখ বন্ধ করে পাড়ের দিকে সাঁতরানো শুরু করলো, সাঁতরাচ্ছে এবং পেছনে সে হাসির শব্দ শুনতেছে, তখন হাসির শব্দ শুনতেছে এবং পেছনে বলতেছে বাঘে খেয়েছে, এমন ভাবে বলতেছে যে সিনটা বেশ মানে মানে বেশ ভয়ঙ্কর লাগতেছে তার কাছে। তো নূর আমিন সাঁতরাইতে সে একেবারে পাড়ের কাছাকাছি চলে আসছে, এসে সে কোনো মতে হাঁচড়ে পাঁচড়ে উঠল পাড়ের এখানে, এবং যেখানে উঠছে সেই জায়গাটা হচ্ছে ওই যে সমতল অংশটা, যেখানে ওই যে মানুষ ওখানে বসে যে লাকড়ি টাকড়ি এনে রাখে আর কি ওই জায়গাটার মধ্যে। তো সে দৌড়ায় উঠে দৌড়ায় একদম চলে গেল মানে ওই সমতল জায়গার কাছে, ওখানে বড় বড় গাছ, দিশারা হয়ে গেছে। আসলে সে তাকায় দেখতেছে ডানে বামে, মানে কোথায় যাবে সে কুলকিনারা পাচ্ছে না, অন্ধকার, কেউ নাই। সে আশা করছিল এইখানে হয়তো তার পরিচিত কেউ থাকবে, জাস্ট এমনি মনে করতেছিল তখন এই ভয় পাওয়ার আগ পর্যন্ত, দেখতেছে কেউ নাই। যাই হোক, সে দৌড়ায় যে একটা গাছের এখানে গেল এবং সে দাঁড়ায় থরথর করে কাঁপতেছে, দূরে তাকায় আছে নদীর দিকে এবং মাঝে মাঝে যে বিজলির আলোতে তার নৌকাটা দেখা যাচ্ছে। তো সে নৌকার দিকে তাকায় দেখতেছে নৌকার উপরে কেউ নাই, জাস্ট নৌকাটা ভেসে যাচ্ছে। তো খুব টেনশনে পড়ে গেল নূর আমিন যে তার নৌকাতে তো কেউ নাই, সে কি এগুলো ভুল দেখলো বা তার কি ভ্রম হইল কোনো। এই চিন্তা করে আসলে সে মানে খুব টেনশনে পড়লো, এদিকে নৌকা তো ভেসে যাচ্ছে, একবার ভাবতেছে আবার পানিতে নেমে সাঁতরা যাবে কিনা, তো মানে মাথার মধ্যে এগুলো চিন্তা করতেছে। তো সে মানে হাত পা কাঁপতেছে আর কি। তো এই অবস্থায় সে মানে আস্তে করে নিজের তার লুঙ্গির কাছার দিকে গেল। সে সবসময় তার লুঙ্গির কোচার মধ্যে এক প্যাকেট তার সিগারেট থাকতো সেই সময়কার, এবং একটা লাইটার থাকতো, এগুলো পলিথিন দিয়ে পেঁচানো থাকতো, যেহেতু তাকে পানিতে নামতে হয়, পানির মধ্যে চলতে হয়। তো সে আস্তে করে সে কোচা খুললো, কোচা খুলে সে পলিথিন বের করলো, পলিথিনে পেঁচানো সিগারেট এবং লাইটার দিয়ে সে সিগারেটটা ধরালো। তো সিগারেট ধরায় সে তাকাচ্ছে বারবার, এখনো তাকায় দেখতেছে তার নৌকা ভেসে যাচ্ছে। তো সে চিন্তা করলো যে আর কোন উপায় নাই, যদি ওরকম মানে আসলে কাউকে না দেখে তাকে আবার যাইতে হবে, নৌকাটা নিতে হবে। এরকম যখন ভাবতেছে হঠাৎ করে তার ওখানে পেছন দিকে মনে হলো সে কণ্ঠস্বরটা আবার শুনলো হাসির, ঘন যে গাছপালা আছে ওইটার পেছন থেকে মনে হলো বলে উঠল ওই যে একই কণ্ঠ যে কণ্ঠটা নৌকা শুনছে, যে গিনুরু ভয় পাইছো, ভয় পাওয়ার কিছু নাই, আমি হারায় যাওয়া মানুষ বলে হাসতেছে। তো নূর আসলে এত ভয় পেল, নূর আমিন সাথে সাথে সিগারেটটা ফেলে ঝেড়ে দৌড় দিল একদিকে। এখন দৌড় দিয়ে সে ভাবতেছে যে সে কি মানে তার নৌকার দিকে যে লাফায় উঠবে নাকি নৌকায় উঠবে নাকি সাঁতরায়। তো তখন সে মনে পড়লো আরে আমি তো নৌকার থেকে ডাঙায় আসছি, তাহলে এই কণ্ঠস্বর আমার সাথে সাথে আসছে, আমি কেমনে ওদিকে মানে আবার সে নৌকায় যে গেলে তো আবার যদি নৌকায় পায় আমাকে। সেগুলো ভয় পেয়ে সে দৌড়ায় যেয়ে সে দেখলো যে একপাশে বেশ কিছু ওই যে কাঠ, চেলা কাঠ, লাকড়ি এগুলো রাখা। তো সে দৌড় দিয়ে যে প্রথমে ভয়ে তার নিরাপত্তার জন্য একটা সে লাকড়ি নিল, লাকড়ি নিয়ে সে সাথে সাথে তার ওই লাইটারটা দিয়ে ধরানোর চেষ্টা করতেছে লাকড়িতে বারবার। এখন লাকড়ি বৃষ্টি এখানে খুব একটা পড়ে নাই, কারণ এই পাশে বেশ ঘন গাছেরই, কিন্তু লাকড়িতে আগুন ধরতেছে না। তো সে বারবার মানে ট্রাই করতেছে সে লাকড়ির মাথায় আগুন ধরানোর জন্য, তো লাইটার গরম হয়ে যেতেছে কিন্তু আগুন ধরতেছে না। তো সে একটা জিনিস খেয়াল করলো, এই যে হাসতেছিল সে যখন আগুন ধরাইতেছে লাইটার দিয়ে, যখন এখানে আগুন জ্বালাইতেছে তখন দেখতেছে হাসির শব্দটা আর কাছে আসতেছে না। তো সে চিন্তা করলো যে এই আগুনকে নিশ্চয়ই ভয় পায়, কারণ তাদের ওখানে সুন্দরবনে এই ধরনের কথা প্রচলিত আছে। তো সে অনেকক্ষণ চেষ্টা করে লাকড়ির মাথায় একটু আগুনের মতো জ্বালাইতে পারলো। তো সেটাকে সে এইভাবে বাঁকা করে ধরলো, ধরে সে রেখে দিছে এবং একটু পর আস্তে 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 আগুনটা একটুখানি ধরছে, একটু বড় হয়েছে। তো যখন নাকি তার লাকড়ির মাথায় মোটামুটি একটু আগুন ধরছে, তখন সে দেখতেছে যে ওই হাসির শব্দটা অনেকক্ষণ নাই, একদম নিস্তব্ধ চারিদিকে, এমন খা খা করতেছে। তো সে লাকড়িটা নিয়ে হেঁটে সামনে গেল এবং সে চিন্তা করলো যে আমি যে এখানে দাঁড়ায় থাকি এবং আগুন ধরাইছে, যেহেতু যদি কোনো জেলে নৌকা আমাকে দেখে তাহলে নিশ্চয়ই হাক ডাক দিবে, কিছু দিবে। তো সে ওইখানে দাঁড়ায় ভয়ে কাঁপতেছে থরথর করে, আর ডানে বামে তাকাইতেছে সে কোনো নৌকা দেখা যায় কিনা। তো কাউকে কেউ নাই, মানে পুরো ওই সময় বৃষ্টি থেমে গেছে, বেশ গাস্টি উইন্ড আর কোনো কিছু নাই। এই সময় হঠাৎ একটা দমকা বাতাস এসে তার হাতে যে লাঠিটা সে ধরেছিল, একটা একটা ডালের মতো আর কি মোটা, যে ডালের মাথায় যে আগুনটা ধরছিল সেটাকে বাতাসে একদম কাত করে মানে একদম ই হয়ে তারপর ফট করে নিভে গেল। এই ডালটা নিভে যাওয়ার সাথে সাথে মানে ডালের মাথায় এখনো কয়লার মতো জ্বলতেছে, এর মধ্যে সে পেছন থেকে শব্দ শুনল, একটা কেমন জানি গুরুগম্ভীর শব্দ, ভয়ঙ্কর। তো তাকায় দেখে নূরুল আমিন চোখ যে মানে পিছনে ফিরে দেখে যে সেই ঝোপঝড়ের মধ্যে চোখ জ্বলতেছে, এরকম জল জল করতেছে বড় চোখ, এবং মনে হচ্ছে যেটা ফ্ল্যাশ লাইটের মতো। তো নূরুল আমিন মনে করলো যে এটা কি বাঘ কিনা, সে ভয়ে দৌড় দিয়ে নদীর কাছে চলে আসলো এবং তখন তার কণ্ঠস্বর শুনলো যে তুই কই যাবি, তোরে পাইছি আজকে। তো এই সময় সে দেখলো যে আগুনের কতগুলো বলের মতো, মানে সাইজ হবে টেনিস বলের মতো দলা, উড়ে এসে এসে তার আশেপাশে পড়লো, ধপ ধপ করে পড়লো কতগুলো আগুনের দলা, মনে হলো যে ছুড়ে মারছে আগুনের বল তার দিকে। তো নূর আমিন আর কিছু না ভেবে পানির মধ্যে লাফ দিল এবং সাঁতরানো শুরু করলো। সে দূর থেকে দেখতে পারতেছে তার নৌকা কোথায় আছে, নৌকা অনেক দূর ভেসে গেছে এবং সেটার পেছনেই সে সাঁতরায় যাচ্ছে এবং তার শরীর অবশ হয়ে যেতেছে। এর মাঝে সে ফিল করলো যে তার পেছনে কিছু একটা আসতেছে, কিছু একটা আসতেছে ফলো করে, পানির মধ্যে কেমন একটা আলোড়ন হইতেছে, পানি উপর দিকে উঠে যাচ্ছে, আবার হুস করে পড়ে যাচ্ছে নিচে, আবার উপর দিকে উঠে যাচ্ছে, আবার পড়ে যাচ্ছে। নুরুল আমিন মনে করলো কুমির কিনা, পরে চিন্তা করলো না, কুমির আসলে আরেক ভাবে সাঁতরা আসে, কোনো কিছুকে চেজ করে আসলে কুমির একদম তীরের মতো ছুটে আসে, চারিপাশে পানি এভাবে ই হয়ে যায়, চিরে যায়, এটা এরকম না, এটা কেমন জানি উঠতেছে আবার নেমে যাচ্ছে এরকম। তো সে দ্রুত সাঁতরাইতেছে, তার শরীরে যতটুকু জোর আছে সাঁতরাইতে একসময় সে নৌকার কাছে চলে আসছে, এবং সে একসময় নৌকাটা ধরে ফেললো তার হাত দিয়ে, নৌকা ধরে সে মানে কোনো মতো নৌকায় উঠে বসলো, উঠে বসে সে নৌকায় শুয়ে পড়ছে গুলির পাশে এবং দোয়া পড়তেছে, মুখ দিয়ে যা আসতেছে দোয়া পড়তেছে, দোয়া পড়তেছে মানে তার মনে যা আসতেছে দোয়া, যতটুকু যেখান থেকে যা শিখছে দোয়া পড়তেছে আর আল্লাহর কাছে সাহায্য চাইছে আমার বাঁচাও এখান থেকে। তো সে কতক্ষণ এরম ছিল সে জানে না, একটু পরেই তার এখানে ফ্ল্যাশ লাইটের আলো এসে পড়লো তার নৌকার উপরে, মানে মনে হলো যে কেউ টর্চ লাইট মারছে। নুরুল আমিন তাড়াতাড়ি উঠে বসছে, টর্চ লাইটের আলো পড়াতে একদম উঠে বসছে, উঠে বসে দুই হাত এভাবে নাড়তেছে, এভাবে এভাবে করে নাড়তেছে। তো দেখলো যে ওইখানে ওই বন রক্ষকরা ওখানে যাচ্ছিল কোনো জায়গায় নৌকা দিয়ে, ওই বন রক্ষকের ওই ফরেস্ট অফিসের লোকজন, ওরা একটা নৌকা দিয়ে যাইতেছিল, তো এই নৌকাটা ভাসতে দেখে নাকি তাদের ই হয়েছে যে নৌকাতে মানুষ নেই নৌকা ভাসে কেন, এর জন্য তারা কাছে আসছে। তো এসে তাকে হাট নাড়তে দেখে পুরো ভিজা দেখে, নুরুল আমিনকে পুরো ভিজা দেখে তারা খুব ইলো বললো কি ব্যাপার। তো নুরুল আমিন বললো যে আমি এখানে সমস্যায় পড়ছি। বলে কিসের সমস্যা, বাঘে তালা করছে বা কিছু? বলে যে না, আমার আগে এখান থেকে সরান, আপনাদের সাথে আমার যাইতে দেন। তো তারা বললো যে ঠিক আছে চলো। তা তাদের বোটটা কিন্তু ইঞ্জিন বোট ছিল, তো তারা নুরুল আমিনের নৌকাটাকে বেঁধে নিল সাথে নিয়ে নৌকা টানা শুরু করলো। নুরুল আমিনের নৌকা ওটার পিছিয়ে পিছিয়ে আগে যেতেছে, তো নুরুল আমিনকে তারা নৌকা উঠায় নিছিল তাদের নৌকায়। আর নুরুল আমিনকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, তো নুরুল আমিন তার ঘটনা বললো এদেরকে। তো তারা মুখ চাওয়াচাই করতেছে নিজেরা, ফরেস্ট অফিসে তিনজন ছিল তারা, তো তারা বলতেছে আসলে জঙ্গল তো অনেক আজব জিনিসপত্রই ঘটে, মানুষ কত কি দেখে, জিন ভূত তো আছে এই জঙ্গলে, হইতে পারে তুমি এরকম কিছু দেখছো হয়তো, কে জানে। হ্যাঁ, তো এরকম। তো এদের সাথে কথা বলতে বলতে নুরুল আমিন কিন্তু ওই পার্টটা পার হইতেছিল, ওই যে চরে যেখানে লাকড়ি নিয়েছিল, সে এই মানে ওদের সাথে কথা বলতে বলতে তাকাইছে, এর মাঝে কিন্তু সে দেখছে পাড়ের মধ্যে একজন মানুষ দাঁড়ায় আছে, এবং সে এরকম লুঙ্গি ওই যে গেঞ্জি আরই পরা, এবং অন্ধকারের মধ্যে আকাশের আলোতে যা দেখা যাচ্ছে যে একটা মানুষের অবয়ব বোঝাচ্ছে, লুঙ্গি এবং গেঞ্জি পরা একটা মানুষের অবয়ব, এবং অন্ধকারে তার চোখ দুটা জ্বলে উঠছে এরকম, মানে নুরুল আমিন দেখার সাথে জ্বলে উঠছে। তো নুরুল আমিন ফরেস্ট অফিসের লোকদেরকে তাড়াতাড়ি ডাক দিয়েছে, এই যে এই যে দেখেন দেখেন দেখেন। তো তারা যখন তাকাইছে ওদিকে তারা কিছুই দেখে নাই, তারা বলে কোথায় কিছু নাই, তো তারা হাতে ফ্ল্যাশ লাইট মারলো, পুরো গাছ গাছালির মধ্যে যে পড়ছে এখানে কোনো মানুষজন কিচ্ছু নাই। তো নুরুল আমিন বললো যে আমি মাত্র দাঁড়ান দেখছি এখানে, তো বললো যে না ওখান তো কিছুই নাই। তো যাই হোক, তারা নুরুল আমিনকে মোটামুটি আইডিয়া দেয় তার বাসার কাছাকাছি পর্যন্ত। নুরুল আমিন তাদের কাছ থেকে বিদায় নিয়ে প্রচন্ড ভয়ে, সে পুরো ভিজা, সে নৌকা নিয়ে তাড়াতাড়ি বেয়ে বেয়ে তার বাসার দিকে যায়, এবং তার ভয় পেতেছিল সে পুরো রাস্তায় যে তাকে আবার কেউ ধরে কিনা, এই ভয়ে সে কাঁপতেছিল থরথর করে। তো এক পর্যায়ে সে তাড়াতাড়ি তার মানে বাড়িতে এসে তার ইসের মধ্যে নৌকা ঘাটের মধ্যে সে নৌকা বাঁধে, নৌকা বেঁধে সে তাকায় তার যে মাছ তুলছিল ওই জালে যা মাছ বাঁধছিল কোনো মাছই নাই, তার নৌকা পুরো ফাঁকা, মানে কোনো মাছ টাছ কিচ্ছু নেই নৌকার ভিতরে, মানে খুবই অবাককাণ্ড, মানে কে নিয়ে গেছে ভেরি স্ট্রেঞ্জ। তো কোনোই নাই, সে কোনো মতে হাতড়ায় পাথরা উঠে দৌড় দিয়ে বাসায় আসে, বাসায় এসে সে চিৎকার করতে থাকে। তো এক পর্যায়ে তার বউ বের হয়ে আসে দরজা খুলে, এসে দেখে যে স্বামীর এই অবস্থা, তো দেখে নুরুল আমিন বাসার মধ্যে এসে একদম পুরো মানে বেহুশের মতো পড়ে যায়। তো তার ওয়াইফ তাকে নিয়ে বাসার মধ্যে ই করে দেখে যে প্রচন্ড জ্বর, বৃষ্টিতে ভিজে, এবং তার শরীরের মধ্যে কেমন আষ্টে আষ্টে গন্ধ পুরো শরীরে। তো তার স্ত্রী নাকি তাকে নুরুল আমিনকে রাতের বেলায় গোসল করায়, যে পানি দিয়ে গোসল টোসল করায়, এবং তার জ্বর ছিল অনেক, এবং সেই জ্বর মানে একদম মানে কঠিন অবস্থায় উঠছিল, তাকে ঠেসে ধরা লাগছিল রাতের বেলায় ই দিয়ে কম্বল দিয়ে ঠেসে ধরা লাগছিল। তো পরদিন দিনে একটু জ্বর মানে কমে, তখন তার স্ত্রী ওখানকার কবিরাজকে খবর দেয়, কবিরাজ আসে, কবিরাজ এসে তাকে দেখে তার সাথে কথা শুনে বলে যে পিশাচ ধরছিল, মানে পিশাচ ধরছিল, তো ওরে মানে কবিরাজ ঝেড়ে দেয়, তাকে ঝেড়ে টেড়ে দেয়, এবং তাকে ওখানে কবিরাজরা যেটা করে কবিরাজরা ওই যে তাবিজ দেয় আর কি। নুরুল আমিনকে নাকি একটা তাবিজ দিছিল, এবং তাবিজটা দিয়ে বলে যে তোমাকে রাত্রেবেলা ডাকতে পারে, ডাকলে পরে তুমি বেরো না, আর তুমি যাবা না, কয়দিন মাছ ধরা তো যাবেই না, তোমার ডাকলেও বেরো না। তো নুরুল আমিন নাকি এরপর থেকে বেশ কয়দিন ডাক শুনত, মানে তার বাসার বাইরে এসে তাকে ডাকতো তার বন্ধুর মতো গলায়। সে যদিও মানা করে দিছে, ওই আদিলকে মানা করে দিছে আসতে, কিন্তু তার বিভিন্ন বন্ধুর গলায় তাকে ডাকতো। তো নুরুল আমিন বেরিত না, তার স্ত্রী যে দরজা খুলে আগে দেখতো, দেখতো কেউ নাই, উঠান ফাঁকা, কেউ ডাকে না। তো একদিন নুরুল আমিন কে এরকম ডাকছে তার এক বন্ধুর কণ্ঠে। তো নুরুল আমিন জাস্ট দরজা ওই যে মাছ ধরার জন্য না, এমনি ডাকছে যে নুরু আসস নাকি। তো সে নাকি দরজা খুলে বেরিয়েছে, বেরোয় নাকি দেখে যে উঠানের এক কোনায় ওই লোকটা বসে হাসতেছে তার দিকে, মানে যে যাকে সে দেখছিল ইসের মধ্যে, মানে সেই যে গুলির মধ্যে দেখছিল, এই বিজলির আলোতে যে তার চেহারাটা দেখছিল সেই চেহারাটা বসে বসে জাস্ট বসেছিল এরকম মাথা নিচু করে, তাকে দেখে নাকি মাথা উঁচু করে হাসা শুরু করে। তো এই সিনটা নুরুল আমিন দেখে হারিকেনের আলোতে, মানে সে হারিকেন নিয়ে বেরিয়েছিল ঘরের থেকে, হারিকেনটা যখন উঁচু করে ধরে তখন দেখে যে জিনিস। তো সে চিৎকার করে উঠে এবং তার স্ত্রী আসে দৌড় দিয়ে, এসে তার স্ত্রী আর কাউকে দেখে না, নুরুল আমিন একাই বলে যে আমি এরকম জিনিস দেখছি। তার স্ত্রী তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয় বাসার। তো নুরুল আমিন ওই দিন রাতে বেশ ভয় পায় এবং নুরুল আমিন রাত্রেবেলা নাকি সে বাথরুমেও যেত না ভয়, এরকম একটা অবস্থা হয়েছিল। তো যাক, এই জিনিসটা যখন মানে মোটামুটি অসহ্য হয়ে যাচ্ছিল তখন তাদের এক মুরব্বী বলে যে আমি তোমাকে একজন মৌলানা সাহেবের কাছে নিয়ে যাব, তুমি চলো। তো সেই মুরব্বী তাকে নিয়ে যায় মৌলানা সাহেবের কাছে অন্য আরেক গ্রামে। সে মৌলানা সাহেব তাকে দেখে বলে যে তোমার তো মানে ফলো করে তোমার আসর করছে, রাত্রেবেলা তোমার আসর করছে, তোমার ফলো করে করে আসে তোমার বাড়িতে, আসে তোমার বাড়িতে এসে ঘোরাঘুরি করে, সুযোগ বুঝে পাইলে কিন্তু তোমার খবর করবে, এটা একটা জিন, খারাপ জিন। আর ওকে যদি রুকাইয়া করে সরানো না হয় ও কিন্তু তোমার বেশ ধরে তোমার বাসা ঘোরাফেরা করবে আর তোমার উপরে ভর করে তোমার বাসার মধ্যে থাকবে, তো তোমাকে রুকাইয়া করতে হবে। তো নুরুল আমিন প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু মুরব্বী চাপাচাপিতে তখন সে রাজি হয়। মুরব্বী বলে আমি আসি, কোনো টেনশন করো না। তো মুরব্বী নাকি পরে বলছে যে নুরুল আমিন যেটা ফিল করছিল যে সেই মৌলানা সাহেব তাকে বসায় দোয়া দরুদ পড়তেছে এবং একসময় সে ঘুমায় গেছে, তার আর কিছু মনে ছিল না আর কি। তো সে মুরব্বী বলছে যে তার উপর নাকি হাজির হয় সেই জিন এবং ওখানে নাকি ক্যাক ক্যাক করে হাসতে থাকে মৌলানা সাহেবের সামনেই এবং অনেক মিথ্যা কথা বলে, জিন্না যেটা বলে এসে অনেক মিথ্যা কথা বলে তাকে, যে সে আসলে অমুক গ্রামের অমুকের ছেলে, তাকে ওখানে গেছিল, সে তাকে বাঘে ধরছিল, সেখান থেকে সে ওখানেই রয়েছে, ইত্যাদি ইত্যাদি সে বলার চেষ্টা করে, সে দুষ্ট আত্মা এই সেই। কিন্তু মৌলানা সাহেব পরে তাকে স্বীকার করে যে সে একটা জিন, সে ওখানে থাকে, মানুষকে সে এরকম মানে ভুল বোঝায় এবং মানুষের ক্ষতি করে ইত্যাদি ইত্যাদি। তো মৌলানা সাহেব তখন তাকে বলে যে তাকে চলে যেতে, নাহলে কিন্তু তাকে তিনি মানে ক্ষতি করবে এবং কালাম দিয়ে ক্ষতি করবে। তো জিন তখন ভয় পায় এবং মনে অনেক ই হয়, যেতে চায় না। তারপর জিন একসময় তিনি মৌলানা সাহেব জিনটাকে তাড়ানোর পরে ইকে পড়া পানি দিয়ে দেন এবং একটা ইসের বোতলের মধ্যে তেল পড়ে দেন, বলে যে এই তেলটা মেখে যেন সে গোসল করে আর এই পড়া পানি খায়। আর নুরুল আমিনকে বলে যে সাবধানে থাকতে, বলছে রাতের বেলা আর মাছ ধরতে যাওয়া চলবে না, তার যা কাজ দিনের বেলা করতে হবে, কারণ তার পিছনে ওই জিন কিন্তু অনেকদিন মানে ঘুরবে তাকে ক্ষতি করার জন্য। তো বলে যে নুরুল আমিন কি ক্ষতি করছে তাকে, মানে কিছু করে নাই, অনেক দুষ্ট জিন আছে তাদের কারো ক্ষতি করা লাগে না, তারা সুযোগ বুঝে কাউকে পাইলেই ক্ষতি করে। তো মৌলানা সাহেব বলে যে তুমি সাবধানে থাকো, অনেকদিন যেও না। তো তারপর থেকে নুরুল আমিন রাতের বেলা এরকম আর মাছ ধরতে যাইতো না, তার বন্ধু বান্ধব যাইতো, আর সে রাতের বেলা বেশি ঘোরাঘুরিও করতো না এবং সে রাতের বেলা তার স্ত্রীকে আগে রান্না করতো, তার স্ত্রী রাতের বেলা সে রান্না করতে দিত না, গেলেও সে বসে থাকতো রান্নাঘরের পাশে বসে থাকতো, সে কারণ ওই যে বলছি স্ত্রীর আশেপাশেও নাকি সেই জিন চলে আসতে পারে তার মতো রূপ ধরে, সেই কারণে নুরুল আমিন বসে থাকতো এবং তাকে মৌলানা সাহেব বলছিল যে কিছু দোয়া বলে দিছিল যে দোয়াগুলো মুখস্থ করতে এবং পড়তে সবসময়। নুরুল আমিন এরপর থেকে ওই ইগুলো করতে এবং নামাজ কালাম জানে সে বাদ না দেয়, এটাও তাকে বলছিল এবং সে মোটামুটি এই প্র্যাকটিসিং হয়ে যায় আর কি। তো যাই হোক, এই ছিল মহিউদ্দিন খানের শেয়ার করা ঘটনা, তার মামার বড় মামার ঘটনা যেটা আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেকে কিন্তু অনেক আগে, বেশ অনেকদিন আগে আমার কাছে সুন্দরবন সংক্রান্ত ঘটনা শুনতে চেয়েছিলেন, তো সবসময় তো পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন কিন্তু আমি অবশ্যই শেয়ার করে ফেলি। এরকম অনেকেই অনেক রকম ঘটনার জন্য আপনারা বলেন যে এরকম ঘটনা শেয়ার করেন, তবে সব যে পাই না তা না, কিছু কিছু ঘটনা পাই কিন্তু সেগুলো আমার কাছে মনে হয় যে মানে আমি আসলে সেগুলো মানসম্মত মনে করি না, তাই সেগুলো শেয়ার করা হয় না। তো যখন আমি কোনো মানসম্মত ঘটনা মানে আমার কাছে মনে হবে মানসম্মত পেয়ে যাব, তখন আমি অবশ্যই আপনাদের জন্য শেয়ার করে ফেলবো। তো এই যে শেয়ার করে ফেললাম সুন্দরবনে একটা ঘটনা, কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার নিজের কোন অভিজ্ঞতা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটি কনসার্ন নিয়ে পাঠিয়ে দিন। আপনার জানা কোনো মিথ বা লেজেন্ড তো যাই হোক, এখন চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কেন সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ড পরে, কোথাও যাবেন না। আরো একবার ফিরে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন হৃদয়। হৃদয় এই ঘটনাটি পাঠিয়েছেন কাতার থেকে, তার বাড়ি হচ্ছে বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ থানায়। তিনি তার গ্রামের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি বলেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। তা আমি চলে যাব হৃদয়ের পাঠানো ঘটনায়। হৃদয়দের এলাকার একজন মানুষের ঘটনা এটি, যে মানুষটি প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, তিনি মোটামুটি কৃষি কাজ করে জীবন যাপন করতেন। সেই লোকটির একটি ছদ্মনাম ব্যবহার করেছেন হৃদয় এখানে, যে আসল নামটা ব্যবহার যেহেতু করা যাবে না সঙ্গত কারণে, তিনি একটি ছদ্মনাম দিয়েছেন। তো সেই ছদ্মনামটা আমি ধরে নিচ্ছি আতামিয়া। আতামিয়া গ্রামের একজন প্রান্তিক পর্যায়ের কৃষক এবং তিনি মোটামুটি কন্ট্রাক্টে কাজ করেন বিভিন্ন জায়গায়, যেমন যখন ধান কাটার সময় আসে, ধান লাগানোর সময় আসে, এই কৃষিকাজে তিনি ব্যস্ত থাকেন। তো একবার তিনি কাজ পেলেন, সেই কাজটা ছিল এমন একটা জায়গায়, ফসলের মাঠ। এই জায়গাটা একটা বিশাল ফসলের মাঠ, মানে বিশাল ফসলের মাঠ। এখানে বেশ কয়েকজন মানুষের জমিতে চাষাবাদ হয় এবং মানে অংশ অংশ করে চাষাবাদ হয় এবং ধান লাগানোর সময় সেই সময় তখন নাকি ভাদ্র মাস, এই সময়টাতে ধান লাগানো হয়। তো বিভিন্ন ক্ষেত আছে, একটার পর একটা ক্ষেতে কাজ হয় এবং এই জায়গাটার পাশেই, বিশাল ফসলের মাঠের পাশেই একটা বেশ বড় খোলা অংশ আছে, যেটা নাকি বেশ খানিকটা উঁচু, দেখলে মনে হয় একটা টিলা, বাট সম্পূর্ণ টিলাও না, প্রায় 8-10 ফিট উঁচু একটা মাটির উঁচু জায়গা এবং সেই জায়গাটার ওপরটা ফ্ল্যাট এবং সেখানে বেশ খানিকটা জায়গা জুড়ে গাছগাছালি এবং ঝোপঝাড়, বেশ উঁচু উঁচু গাছ আছে এবং ঝোপঝাড় আছে। ঝোড়গুলো ঝোপগুলো একেবারে কোমর থেকে বুক পর্যন্ত লম্বা আর তার পাশে বড় বড় উঁচু উঁচু গাছ এবং এই টিলার মতো জায়গাটা শেষ প্রান্তটা একেবারে খাড়া নেমে গেছে আবার সে ফসলের মাঠের দিকে, এবং যেখানে নেমেছে সেই জায়গাটা বেশ নিচু এবং এরপর একেবারেই মানে মোটামুটি বেশ একেবারে প্রান্তর ছোঁয়া, মানে বিশাল দিগন্ত ছোঁয়া, শুধু জমি আর জমি। তো জায়গাটার বর্ণনা দিয়ে নিলাম যাতে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হয়। তো এরকম একটা জায়গায় আতামিয়া তখন কাজের কন্ট্রাক্ট পেল এবং সেখানে তাকে যেটা করতে হবে, ধান লাগাতে হবে নতুন এবং বেশ অনেকটা জায়গা জুড়ে ধান লাগাতে হবে এবং যেখানে তারা ধান লাগাচ্ছে তার পাশের জমির ওই অংশটাই হচ্ছে উঁচু অংশটা। তো যাই হোক, কাজ শুরু করেছে আতামিয়ারা এবং মোটামুটি ভালোই কাজ এগিয়ে চলছে এবং তার সাথে আরো কিছু লোকজন এসছে যারা অন্য ডিস্ট্রিক্টের লোক, যারা এই সিজনাল সময় কাজ করতে আসে, তাদেরকে কাজ বোঝাতে হচ্ছে আতামিয়ার, কারণ তার সব জায়গার কাজকর্মগুলো একরকম না, একটু ডিফারেন্ট থাকে। আতামিয়া সেগুলো তাদেরকে কাজ বুঝায় বুঝায় দিচ্ছেন এবং তারা কাজ করতেছেন একসাথে, ধান লাগাচ্ছেন, কাদার মধ্যে নেমে বেশ কষ্টসাধ্য কাজ করতেছেন। তো এরকম একটা সময় দুপুরের খাবার সময় হলো এবং ভর দুপুরে, এবং যেটা হয় যে যারা কাজ করে জমিতে, যারা কাজ করে তাদেরকে কিন্তু সেই গৃহস্থর বাসা থেকে খাবার পাঠানো হয়। তো খাবার পাঠানো হয় মানে ইউজুয়ালি অনেক সময় এই যারা কাজ করছে তারা গিয়ে খেয়ে আসে সেই বাসায়, কিন্তু এখানে যেহেতু কাদা মাখামাখি অবস্থা এবং এখান থেকে যে ফ্রেশ হয়ে খেতে যেতে হবে অনেক অনেক মানে সময়সাধ্য ব্যাপার, এই কারণে কৃষক খাবারগুলো পাঠিয়ে দেন সেখানে। তো খাবারগুলো পাঠায় কোথায়, পাঠায় হচ্ছে সেই যে উঁচু জায়গাটা, ঢিবিটা, ওই জায়গাটায় খাবার, ওই মাঝখানে ওই জায়গাটার ছায়া আছে, গাছপালার ছায়া পড়ছে, ওই জায়গায় খাবার তারা পাঠায় এবং ওই জায়গায় বসে কৃষকরা খাওয়া দাওয়া করে। তো গৃহস্থ বাড়ির থেকে একজন খাবার এনে আতামিয়াকে খবর দিল যে খাবার দিয়ে গেছি, আতা ভাই খাবার দিয়ে গেছে। আতামিয়া তার সাথে যারা লোকজন আছে তাদেরকে বলল যে চলেন আমরা খাওয়া দাওয়া করি। তো তারা সবাই মিলে হেঁটে চলে গেল সামনে, তাদের এই ক্ষেতের ওই সাইডে একটা বিল আছে, বিলটা এরকম বাঁকায় চলে গেছে দিক দিয়ে, বেশ স্বচ্ছ পানি ওখানে। তো সবাই মিলে গেল বিলে, বিলে গিয়ে হাত মুখ ধুয়ে তারা উঠে আসলো, উঠে এসে সেই ওই টিলার উপরে উঠলো। আতামিয়াই প্রথম পৌঁছাইল সেখানে। তো পৌঁছায় দেখে যে তাদের যে খাবার নিয়ে আসছিল যেই ছেলেটা, সে কেমন জানি একটু মানে জড়সড় হয়ে খাবারগুলো রেখে বসে আছে এক পাশে এবং গাছগুলোর দিকে তাকায় আছে, বড় গাছগুলোর দিকে। আতামিয়া তারা জিজ্ঞেস করলো কি হয়েছে, তুমি এরম করে আসো কেন?
সে মানে মাথা নাড়লো কিছু না। শাহতা মিয়ারা বললো যে আপনারা খাওন শেষ হইলে আমি আয়া খাওন লয়ে যাবো, সব এই থালা বাটি নিয়ে যাবো, আমি একটা আইতে আসি। তো বলে এনে বয়ে থাকো। আতা মিয়া বলে খাইছো? বলে যে হয় খাইছি। এনে বয়ে থাকো, খাওন শেষ হইলে নিয়ে যাও। কেনা আমি আইতে আসি, আমি এনে বসবো না। একটু অবাক হলো, ছেলে এখন কই যাবে? আচ্ছা যাক ঘুরে বেড়াক। তো সে তাদের সবাই আসলো, আসার পর খেতে বসলো সবাই মিলে। তো সবাই খাচ্ছে গাছের ছায়া বসে একটা সাইডে, খাওয়া দাওয়া শেষ যার যার মতো উঠে গেছে। আতামিয়ার একটু বেশি সময় লাগলো খাওয়া দাওয়া করতে। তো সবাই তাদের থালাবাটির থেকে মানে প্লেটের থেকে জিনিসগুলা মানে খাবারের যে এটো জিনিস আছে ওই মাছের কাটা এটা সেটা তারা একটা সাইডে ফেলে মানে একটা সাইডে ফেলে তারা তাদের প্লেটগুলা একসাথে জড়ো করে চলে গেছে। এখন আতামিয়া তার খাওয়া শেষ হলো, সেও তার মানে তার পাতে একটা কাটা ছিল, সে কাটাটা নিয়ে ওই জায়গায় একটা কোনায় ফেলে দিল। ফেলে দিয়ে সে প্লেটটা এনে ওই জড়ো করে এখানে রেখে দিল যাতে ওই ছেলে এসে নিয়ে যেতে পারে। তো আতামিয়া ওখান থেকে বেরিয়ে যাবার আগে পানি খেলো। ওখানে ওই যে পানি নিয়ে আসছিল ছেলেটা বোতলে করে রেখে গেছিল, সেই বোতল থেকে পানি খেলো। পানি খেয়ে সে বেরোনোর আগে চিন্তা করলো যে তার একটু জল বিয়োগের প্রয়োজন পড়ছে। তো সে ওখান থেকে রেখে হেঁটে চলে গেল। সেই যে কাটা ফেলছিল তার থেকে একটু পাশে একটা গাছ আছে, গাছের গোড়ায় সে বসে পড়লো এবং সে জল বিয়োগ করলো। জল বিয়োগ করে সে উঠে তাড়াতাড়ি বের হয়ে গেল। বের হয়ে গিয়ে সে তার কাজে গেল আর কি। তো সে কাজকর্ম করে সন্ধ্যার সময় সে যখন বাসায় ফিরে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, সেও বাসায় ফিরে যাচ্ছে, তার শরীরটা খুব খারাপ লাগতেছে। আতামিয়া মনে করলো যে তার মনে হয় মানে স্বাভাবিকভাবেই শরীরটা খারাপ হয়েছে, যেটা মানে হয় আর কি। নর্মালি মানুষ আছে না, হঠাৎ করে কাজ করলে যেরকম হয়, সারাদিন কাদার মধ্যে সে চুবাচুবি করে ধান লাগাইছে, বিলে যে হাত মুখ দিছে এবং কাজ শেষ হলে বিলের পানিতে আবার ডুব দিছে, ডুব দিয়ে সে মানে ওখানে গোসল করছে, সেই ভিজা কাপড় নিয়ে উঠে আসছে। তো মনে করলো এই কারণে মনে জ্বর আসতেছে, তার গা টা কেঁপে কেঁপে উঠতেছে বাতাসে, আর কেমন যেন একটা লাগতেছে, তার কাছে মনে হচ্ছে যে সে স্বাভাবিক অবস্থায় নাই। তো সে যখন নাকি বাসার রাস্তায় আসছে, এসে পড়ছে, তার সাথে আর কেউ নাই, সবাই কিন্তু বিদায় নিয়ে চলে গেছে। সে তার বাড়ির রাস্তাটা মোটামুটি নির্জন ছিল। তো সে যখন বাড়ির কাছাকাছি আসতেছে, এখানে যে একটা বড় বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়ের মধ্যে দিয়ে আসতেছে, তার কাছে কেন জানি মনে হলো যে পেছনে পেছনে কেউ আসতেছে তার। তো এই সময় সন্ধ্যা ঘনায় গেছে একদম মানে মানে গোধূলি সময় আর কি, মানে বাঁশঝাড়ের জন্য আলো বেশি নাই, কেমন জানি একটা আলো আধারি খেলা করতেছে। তো সে দু একবার পেছন ফিরেও তাকাইছে, কেন জানি মনে তার পেছনে পেছনে কেউ আসতেছে, এরকম লাগতেছিল তার কাছে, অ্যাজ ইফ একেবারে তার পেছনে, জাস্ট পেছনেই কেউ আছে। তো সে হট করে পিছনে তাকায় আর তার কাছে কেন জানি মনে হয় কেউ একজন সরে গেছে পেছন থেকে। যাই হোক, এরকম করতে করতে সে যখন বাসায় আসছে তার অনেক জ্বর, সে মানে একেবারে নড়তে পারতেছে না এরকম অবস্থা। তো সে তার স্ত্রীকে বলল ডাক দিয়ে যে আমার শরীরটা খারাপ লাগতেছে। স্ত্রী এসে দেখলো যে হ্যাঁ তার তো শরীর খারাপ, তার স্ত্রী তাড়াতাড়ি তার ওখান থেকে গামছা টামছা এনে তাকে আরো মুছে দিল এবং গামছা ভিজায় মোছার চেষ্টা করলো যাতে একটু তাপ কমে, দেখলো যে না তাপ কমতেছে না। তাতামিয়াকে শোয়ায় রেখে পানি ঢালা হলো মাথায় এবং প্যারাসিটামল ট্যাবলেট এনে দেওয়া হলো যাতে জ্বর নামে। তো জ্বর কিন্তু বাড়তেছে, বেশ জ্বর, মানে কঠিন জ্বর তার। তো তার ভাই মানে আতামিয়ার বড় ভাইকে ডাকা হলো, তিনি বললেন যে এরকম খারাপ হলে তো তাকে মনে হয় সদরে নিতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে, সেখানে দেখাইতে হবে কি অবস্থা। তো বলে তারপরও এখানে ডাক্তাররা কয় যে জ্বর আসলে তিন দিন দেখতে, হ্যাঁ ট্যাবলেট দিয়ে ওই প্যারাসিটামল খাওয়া রাখতে বলে। তো বলে আচ্ছা ঠিক আছে। তো ওইভাবে করে আতামিয়াকে প্যারাসিটামল খেয়ে রাত্রে তার রাখা হলো, তার স্ত্রী মাথায় পানি টানি ঢেলে দিল। তো ঘুমের ঘরে আতামিয়া অনেক প্রলাপ বকলেন, কেমন জানি একটা মানে ঘরের মধ্যে বলতেছে ওই যে আসতেছে, ওই যে আসতেছে, ওই যে আসলো, আমার নিয়ে যাইব, গেরাটকায় দাও, এরকম বলতেছে। তো তার বউ ভয় পেয়ে গেছে যে কি বলে, জামাই এসে তাকে নিয়ে যাবে, গেরাটকায় দাও, এগুলো বলতে বলতে তার স্ত্রী একটু ভয় পেয়ে যায়। তো দিনের বেলা তারা ওখান থেকে, এখন আর ডাক্তার তো আর ডাকে না, তারা কবিরাজ ছিল, কবিরাজকে নিয়ে আসে, এনে আতামিয়াকে দেখায়, বলে যে অনেক জ্বর, কালকে কাজের থেকে আসার পর রাত্রেবেলা সে এরকম প্রলাপ বকে, আতামিয়ার বউ বলল। তো কবিরাজ দেখলো টেকলো, দেখে তাকে ওই মানে বলল যে বদ নজর পড়তে পারে, বদ বাতাস লাগতে পারে, এই সেই কারণে। তো কবিরাজ যেটা করে একটা তাবিজ দিয়ে দিল আর তাকে কিছু গাছগাছড়া ওষুধ দিল, বলল যেটা রস করে খাওয়াইতে তাকে। যাই হোক, আর বলল যে এমনি ডাক্তারি চিকিৎসা দিতেছেন তো প্যারাসিটামল খাওয়ান, এই সেই এরকম করে দিয়ে গেল। তো আর কোন সমস্যা নেই আমারে বললেন, বলে কবিরাজ চলে গেছে। তো রাতের বেলা এরকম যথারীতি তার জ্বর তো আছে, জ্বর আর নামে না। তো আতামিয়ার স্ত্রী তার মাথায় এরকম পানি টানি ঢেলে একসময় নিজেও ক্লান্ত হয়ে শুয়ে পড়ছেন। ঘুমাই গেছেন তার আসলে আর মনে নাই, আসলে খুব অনেক ক্লান্ত ছিলেন, তার আগের দিনও আতা মিয়া সেবা করছেন সারা, তো ঘুমাই গেছেন। তো ভোরের দিকে যখন ফজরে আজান দেয় এই সময় ওনার ঘুমটা ভাঙছে। তো ঘুমটা ভাঙার পরে তিনি উঠছেন, উঠে তাড়াতাড়ি, ঘর তো অন্ধকার, ফজরের সময় অন্ধকার, তো তিনি উঠে বাতি জ্বালছেন ঘরের মধ্যে। বাতি জ্বালার পর দেখতেছেন যে আতা মিয়া নাই ঘরের মধ্যে, বিছনা নাই, বিছনা আতা মিয়া নাই। তাড়াতাড়ি দরজার দিক গেছেন যে দেখে দরজা খোলা, শুধু ভেজানো। তো তিনি তো দরজা খুলে প্রচন্ড ভয় পেয়ে গেছেন, তিনি যে তার ভাসুরের রুমে দরজা নক শুরু করছেন। তো ভাসুরের ওয়াইফ উঠে আসছে, কি ব্যাপার? তো বলতেছে যে ভাসুরে বলছে ভাই সে তো নাই বাসায়, সে কি কাজে চলে গেল ভোরবেলা এরকম উঠা, এত জ্বর নিয়ে কাজে যায় কেউ? তো তখন তার ভাসুর বলতেছে যে আমিও তো কাজে যাবো, আমার কাজে, বলে তাহলে আপনি কাজে গেলে একটু পরে যায়েন, যে তার ওইখানে যান, যে ওই কাজ করে ওখান থেকে বললেন যে কেন কাজে গেছে এই অবস্থায়। তো তার ভাসুর বলতেছে আচ্ছা ঠিক আছে, আর বলে এত সকালে কি ফজরের সময় কি কাজে যায় নাকি মানুষ, কই গেল, এগুলো বলতেছে আর কি। এগুলো বলে আতা মিয়ার ওয়াইফ খুব চিন্তিত ভাবে ঘরে আসছে। তো এই সময় হঠাৎ করে তাদের বাসার সামনে অনেক মানে মানুষের কথাবার্তা, এদিকে আলো ফুটতেছে আরো, মানে হইচই শব্দ, হ্যাঁ মানে মানুষজন। তো আতা মিয়ার বড় ভাইও বেরিয়েছে, আতা মিয়ার ভাবি, তারপর তার স্ত্রী সবাই বেরিয়েছে, কি ব্যাপার? একটু পরে দেখলো তাদের বাসার দিকে আসতেছে হইচই কয়েকজন মানুষ, আতা মিয়াকে ধরে নিয়ে আসছে। আতা মিয়া একদম নেতায় আছে শোয়ার মতো, তাকে ধরে নিয়ে আসছে। এনে তাড়াতাড়ি তারা বলল যে একে শোয়াই দেন, শোয়াই দিছে, দেখতেছে যে তার গায়ে অনেক জ্বর এবং তার গালের মধ্যে মনে হচ্ছে দুটা কালশিটে পড়া। কালশিটে মানে জোরে যদি কেউ কাউকে চড় মারে যেভাবে কালশিটে পড়ে যায় সেরকম। এবং তার জামার বুকের বোতাম খোলা, তার জামার বুকের বোতাম খোলা, বুক খোলা। তো তাড়াতাড়ি তার বড় ভাই তাকে মানে ই করার জন্য চেষ্টা করলো, মুছে দেওয়ার জন্য, তার স্ত্রীকে বললো ই নিয়ে আসেন। তো সবাই বলতেছে কি হয়েছে, কেমনে ঘরের থেকে কই গেল, এসে কি অবস্থা, এসে তাতা মিয়াকে তাড়াতাড়ি তারা ওই ভিজা গামছা দিয়ে মুছলো। লোকজন বললো যে তাকে আমরা পড়া পাইছি। কোথায় পড়া পাইছেন? মানে তার কাজের ওই জায়গায়, কাজের ওই জায়গায় ওই টিলার কাছে পড়া পাইছি। তো ওখান থেকে আমরা যে দেখি যে এই আতা মিয়া পড়ে আছে, মানে এই লোকগুলো কাজ করতো আর কি ওইখানে। তো তারা বললো যেখানে পড়া পাইছি, তারপর ওদের এইখানে কাছের গ্রামের মানুষ আছে, সবাই মিলে নিয়ে আসছে এখানে। তো যাই হোক, তাকে ওই ভিজা গামছা দিয়ে মোছা হয়, তারপর তার স্ত্রী পানিটা নিয়ে ছিটায় দেয় মুখে, পানি হয়ে যায়। তারপর দেখা যায় আতা মিয়া উঠছে, উঠে সে বলতেছে যে মানে মানে এরকম চোখ পিটপিট করতেছে, তাকাইতে পারতেছে না ভালো মতন। তো তারপর বলছে আমি কই, আমি কই, আমারে বাঁচান। তার বড় ভাইরে বলছে ভাই ভাই জান আমারে বাঁচান। তার বড় ভাই বলে কি হয়েছে তোর, কি ব্যাপার, কয় কি হয়েছে বল। তারপর সে বলা শুরু করলো যে রাতের বেলা আতা মিয়া হঠাৎ করে দরজায় শব্দ পাইছে, যে তার দরজায় শব্দ হচ্ছে, কে খটখট করতেছে। তো তার তখন জ্বর, জ্বরের ঘরে সে তাকায় দেখে যে তার স্ত্রী শুয়ে আছে, মানে অন্ধকারে বুঝতেছে আর কি, ঘরের মধ্যে বাতি নেই, তার স্ত্রী শুয়ে আছে। তো চিন্তা করলো যে স্ত্রী তার সেবা করছে রাত্রেবেলা, আর তার সারা শরীর ব্যথা, আতা মিয়ার নিজেরও শরীর ব্যথা, সে চিন্তা করছে যে এখন স্ত্রীকে না উঠাই। তো সেই অন্ধকারের মধ্যেই কোনো মতে তার যে খাটের থেকে হাসপায় পাথরে নামছে, নেমে আস্তে আস্তে হেঁটে গেছে দরজার কাছে। তো জিজ্ঞেস করছে একবার কে, আস্তে করে। তো ওই পাশ থেকে নাকি তার ভাইয়ের কণ্ঠে বলতেছে দরজা খোল। তো সে মনে করছে তার বড় ভাই, তো সে আস্তে করে দরজাটা খুলছে, খুলে দেখে যে তার বড় ভাই দাঁড়ানো দরজার পাশে। তো বলছে বাইরে আয়, কথা আছে তোর সাথে। তাতা মিয়া নাকি বাইরে গেছে, বাইরে গিয়ে নাকি দেখে তার ভাই হাঁটা ধরছে, হাঁটতেছে ভাই। তো বলে ভাই কি হয়েছে, বলে আয়। তো সে ভাইয়ের সাথে সাথে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে তার ভাই মানে সেও একটা ঘোরের মধ্যে চলে গেছে। আতা মিয়া হাঁটতে হাঁটতে তাকে নিয়ে গেছে একেবারে সেই যে টিলার ওইখানে। তো ওইখানে গিয়ে টিলার কাছে গিয়ে সে খোলা জায়গায় যেয়ে দেখে তার ভাই হেঁটে গাছপালার মধ্যে ঢুকে গেছে। আতা মিয়ার কাছে তখন মানে কেমন যেন লাগতেছে, সারা শরীরে তো জ্বর, শীতে সে কাঁপতেছে ঠকঠক করে, আর সে চিন্তা করতেছে যে ভাই কই গেল। তো সে ও ভাই ভাই বলে ডাকতেছে। এই সময় নাকি আতা মিয়া খিনখিন খিনখিন শব্দে একটা মহিলার হাসির শব্দ পায়। তো আতা মিয়া চিন্তা করে কে হাসতেছে, সে তাকায় দেখে যে তার সামনে যে গাছ, গাছের ডালের উপরে একটা মহিলা বসা। সেই মহিলা একটা কালো শাড়ি পরা, মানে এই যে অন্ধকার, রাতের অন্ধকারে আকাশে চাঁদ ছিল, সেই চাঁদের আলোতে হালকা দেখা যাচ্ছে যে কালো শাড়ি পরা একটা মহিলা, এবং তার গাত্রবর্ণ বেশ মানে কালো, বেশ কালো, এবং তার হাতে পায়ের মধ্যে এরকম মোটা মোটা চুড়ি পরা, পা দুইটা ইয়া লম্বা, গাছের উপর থেকে ঝুলতেছে এরকম, দুইটা পা ঝুলাচ্ছে এবং দুই পায়ের মধ্যে এরকম চুড়ি পরা, সেটা শব্দ হচ্ছে। এবং তার চোখগুলো মনে হচ্ছে জ্বলতেছে ওখান থেকে, কিন্তু তার মুখমণ্ডল বোঝা যাচ্ছে না ঠিক মতো, কারণ এতটাই কৃষ্ণবর্ণ। সে হাসতেছে, হঠাৎ করে আতামিয়াকে বলল, কি রে তুই যে সেনকে আমার এখানে যে ই করে দিলি, জল বিয়োগ করে দিলি আমার গায়ে, তারপর কি খুব আরামে আসোস? তোরে তো মাইরাই ফেলাম। আতামিয়া নাকি থতমত খেয়ে বলে, আপনি কেরা, আপনার কই, আপনার গায়ের মধ্যে আমি কি করছি? সাথে সাথে নাকি সেখান থেকে পা একটা লম্বা করে তাকে একটা লাথি মারে ওই জালের উপর থেকে, মানে একদম পা একটা নাকি লম্বা হয়ে আসে, তাকে লাথি মারে এবং সে পড়ে যায় মাটিতে। তারপর নাকি সে দেখে ওই পাটা দিয়ে সে বুঝতে পারে তাকে পাড়ায় ধরছে কেউ, সে আর উঠতে পারে না, মানে একটা পা তার বুকের উপরে সে উঠতে পারে না। তো ওখান থেকে শব্দ শুনতেছে যে তুই কি করছিলি ওই দিন, মনে আছে? তাতামিয়া নাকি বলতেছে, আমাকে ছাড়েন, আমাকে ছাড়েন, আমি তো কিছু করি নাই, আমি তো কিছু কই না, তোরে মাইরা ফেলামো, তোরে শেষ করে ফেলামো। তো এরকম যখন বলতেছে এই সময় নাকি আতামিয়া শুনছে আজানের শব্দ, আর যখন আজান হয়েছে তখন তার মানে আশপাশ থেকে মানে এই জিনিসটা তার উদ্যোগের উপর প্রেশার চলে গেছে, আর মানে কেমন জানি আশপাশটা অন্যরকম হয়ে গেছে, আর এই মহিলাটাকে সে দেখতে পায়নি। তাতামিয়া থরথর করে কাঁপতে কাঁপতে সে বেহুশ হয়ে গেছে, তার আর কোনো সেন্স নেই আর কি। তো এরপর তো তার হুশ হয়েছে, তার বাসায় এসে মানুষজন বা আতামিয়ার কথা শুনে তার ভাই সহ সবাই বলল যে, তার ভাই বলল না, আমি তো আর তার রাত্রেবেলা ডাকি নাই, কি বলেন আমি তার রাত্রে ডাকব, কে তার ডাইকে নিছে এসেই, তো নিশ্চয়ই খারাপ কোনো ব্যাপার স্যাপার আছে। তো আতামিয়ার ভাই জিজ্ঞেস করতেছে, কি রে তোর কি, তুই এখানে কি কি জল বিয়োগ করছিলি নাকি কখনো? তা আতামিয়া বলতেছে যে হ্যাঁ, মানে সে ওখানে তার কাজ সার ছিল, সে স্বীকার করে। তো তখন বলে যে খারাপ করছে, যেখানে সেখানে এমনি যে ছাইরা দেয় সে তো খারাপ। তো যাই হোক, বলে যে আজকে তাহলে দেখি, ইকে ডাকি, মানে সেই যে তাদের কবিরাজ, কবিরাজে ডাকি। তো আতামিয়ার ভাই কবিরাজের কাছে যায়, যে বলে যে আমার ভাইয়ের এরকম ঘটনা, কালকে রাতে এরকম হয়ে গেছে। তো কবিরাজ বলে যে আমি আরেকজন কবিরাজে নিয়ে আসি, আপনার ভাইরে মনে হয় খারাপ কিছু তো ধরছে, এটা তো চিকিৎসা আমি করতারি না, আমি শুধু ওষুধপত্র দেই, তো তারা নেড়ে নিয়ে আসি। তো দেখা গেছে ওদের বাসায় দুপুরের পরে আতামিয়ার বাড়িতে সেই যে কবিরাজ ছিল সে আরেকজন কবিরাজকে নিয়ে আসে, যিনি এগুলো চিকিৎসা করেন, যিনি মানুষের এরকম মানে বাতাস লাগলে জিন ভূত ধরলে ছাড়ান আর কি। তো তিনি তাকে নিয়ে আসেন, তো এসে বলেন যে আতামিয়াকে ডেকে আনতে। তা আতামিয়াকে নিয়ে আসে বাইরে, আতামিয়ার তখনও গায়ে জ্বর, আনার পর তাকে বসায় দেখে। তো সেই কবিরাজ আতামিয়ার দিকে তাকায় বলে যে ওকে ধরছে, তো সে চেষ্টা করে অনেকক্ষণ আতামিয়াকে নাকি ওদের উঠানের মধ্যে মানে এরকম সার্কেল করে, এই জিনিসগুলা নাকি মানে হৃদয় দেখছে, সে বলতেছে যে এরকম সার্কেল করে নাকি তার উপরে আনার চেষ্টা করে সেই জিনটাকে, যে নাকি আতামিয়াকে পজেস করছে। তো কেউ আসে না, আতামিয়া নেতায় যাচ্ছে বারবার। তো তখন বলে যে আসলে এটা হবে না, আরেকজন মানুষ লাগবে হোস্ট বডি, তাকে দিয়ে কাজ করবো, যার তুলার আসি। এরকম খুঁজে নাকি এক মহিলাকে নিয়ে আসে গ্রামের থেকে, যে রাজি হয়, অন্যরা রাজি হয় না, একজন রাজি হয়। তো তাকে নিয়ে আসে, এনে তার বাড়িতে মোটামুটি সবাই এগ্রি করে যে হ্যাঁ করবে, মানে সেই মহিলা নাকি তাদের আত্মীয় আর কি, আতামিয়াদের খুব নিকট আত্মীয়। তো সে রাজি হয় যে তার মধ্যে সে ওই জিন ই করবে আর কি, রোকায়াতে রাজি হয়। আনার পর সেই মহিলার উপর নাকি জিনকে হাজির করা হয়, এবং জিন নাকি আসে, এসে নাকি কথা বলে, সে নাকি বলে যে সিনটা নাকি অনেক ভয়ঙ্কর ছিল, মানে আমি যেভাবে বলতেছি অনেকটা মানে ঠিক সেরকম না, জিনিসটা অনেক ভয়ঙ্কর ছিল। হৃদয় বলল যে তার উপরে যখন নিয়ে আসা হয় তখন বলে যে এই লোক ওই দিন দুপুরে খাচ্ছিল, তখন আমরা ওদিক দিয়ে ঘোরাঘুরি করি, ওই জায়গায় হলো আমাদের বাস্তুবিটা, ওখানে আমরা থাকি। তো ওরা খাইতেছিল, তো খাওয়ার পরে ওই মাছের কাঁটা ওইখানে ফালাইছে, তো মাছের কাঁটা আমি যখন খাইতেছিলাম, আমি বসে খাইতে গেছি, তখন এই লোক এসে সেখানে আমার উপরে জল বিয়োগ করে দিছে, জল বিয়োগ করার পর মানে আমার আমার গায়ের মধ্যে জল বিয়োগ করে দিছে, তা আমি ওরা ছাড়ব না, ওরে আমি ধরছি, ওরে মারছিও, ওরে ও যখন ঘুমাইছিল তখন মারছিও, এখন ওরে তারপর আমি নিয়ে যাই মারছি, এরপর ওরে আমি নিয়ে যাব, ওরে আর পাইবে না তোমরা। তো যাই হোক, তখন নাকি তারা ওই সেই জিনকে অনেক বোঝানোর চেষ্টা করে সেই কবিরাজ, তো জিন তো শুনতে চায় না। তো শেষ পর্যন্ত তার সাথে একটা সেটেলমেন্ট করে যে যেই সেটেলমেন্টের মাধ্যমে সেখান থেকে চলে যাবে তাকে ছেড়ে। তো জিনের নাকি ডিমান্ড ছিল যে সে দুইটা ছাগল চায়, সেই ছাগল তো তার আসলে আতামিয়ার পক্ষে দেওয়া সম্ভব না। তা আতামিয়ার পরিবার লাস্টে একটা দফা রফা করে দুইটা মুরগিতে, তো সেই মুরগিগুলা নাকি আতামিয়াকে যে রেখে আসতে হবে সেই টিলার কাছে, এইটা একটা শর্ত। তো সবাই বলে যে না, সে অসুস্থ, সে কেমনে যাবে, না ওরেই দিতে হবে। তো এটা মানতে চায় না, শেষ পর্যন্ত বলে যে ঠিক আছে, ওরেই পাঠাবে, আতামিয়াকেই পাঠাবে। তাতা মিয়াকে তার ভাইয়ের সাথে দিয়ে তারা পাঠায় মুরগি দিয়ে। সে খুবই ক্লান্ত অসুস্থ আতা মিয়া, তারপরও যায় সেখানে। তো সেই ঝোপের মধ্যে নাকি মুরগি দুটোকে ছেড়ে দেওয়ার পরে মুরগিগুলাকে কিছুক্ষণ দুই একটা শব্দ শুনে আর পাওয়া যায় না, আর সেখান থেকে নাকি গাছের একটা ডাল মটাস করে ভেঙে পড়ে। মানে এটা হচ্ছে এদের প্রমাণ যে আমি চলে গেছি এখান থেকে, মটাস করে নাকি ভেঙে একটা ডাল পড়ে নিচে। তো যাই হোক, এবং আতা মিয়া নাকি এরপর থেকে আস্তে আস্তে তার এই জ্বর কমে যায়, সে সুস্থ হয়ে যায়, তার মধ্যে আর এই প্রভাবটা থাকে নাই, সে এটার থেকে মুক্ত হয়ে যায়, আর তাকে আর কেউ এরকম ডেকে নেয় নাই। তো আতা মিয়ার পজেশনের কাহিনী ছিল এরকম। তো এই ঘটনাটা হৃদয় শেয়ার করলো, কিন্তু আমাদের কাছে কিন্তু মনে হতে পারে যে এরকম পজেসড হওয়ার ঘটনা অনেক শোনা যায়, এটা কতটুকু ঠিক বা বেঠিক। আমি যেটা বলেছিলাম আজকে অনুষ্ঠানের শুরুতে, আমি কিন্তু এরকম ঘটনা খুব রিসেন্ট টাইমেও শুনছি। এই যে আমাদের বাসায় যে খালা আমাদের কাজে কর্মে সাহায্য করে, তিনি কিন্তু এরকম এই সপ্তাহে হঠাৎ করে খুব চিন্তিতভাবে আসছেন, এবং তিনি খুব টেনশন নিয়ে বলছেন যে তার ছুটি দরকার দুই দিনের, কারণ তার বাবাকে নাকি জিনে ধরছে। তার বাবাকে, তো তিনি মোটামুটি হবেন, মানে মোটামুটি তার বয়স আছে, তার বাবা তো বেশ সিনিয়র একজন মানুষ। তো যাই হোক, তাকে ছুটি দেওয়া হলো এবং তিনি বাড়ি গেলেন, এবং দুই দিন পর ফিরে আসলেন। ফিরে এসে বললেন তার বাবাকে জিনে ধরছিল, এবং সে বাবার থেকে তার মেয়েকে ধরছিল, মানে জিনটা নাকি ট্রান্সফার করে তার বাবার থেকে তার মেয়ের গায়ে চলে আসছিল, এবং তাকে ছাড়ানো হয়েছে। এবং জাস্ট এই যে প্রসেসটা হৃদয় বর্ণনা করলো, এই প্রসেসেই হয়েছে। তারা নাকি কবিরাজ নিয়ে আসছিল, এবং কবিরাজ নাকি সেই জিনকে হাজির করে নাকি এরকম কথাবার্তা বলে, তো বলে যে তার বাবা এরকম যাচ্ছিল, তার বাবাকে দেখে সেই জিন, ওই জিন যেখানে বসেছিল সে পথটা সে মারায় গেছে। তো তখন নাকি সেই জিন তাকে আসর করছে এবং তাকে ছেড়ে যাবে না, এবং যখন তার মেয়েকে দেখছে সামনে, সে ওই বডির থেকে বডিতে চলে আসছে। তো এই ব্যাপারটা কিন্তু ঘটে গ্রাম বাংলায়, এবং আশ্চর্যজনক, এর আগেও কিন্তু আমি শুনছি অনেকের কাছে, গ্রামের মানুষ তারা বলতেছে যে এরকম হঠাৎ করে অমককে জিনে ধরছে, এবং সেখানে বিশাল মানে বিশাল একটা যজ্ঞ হচ্ছে সেখানে সেটাকে ছাড়ানোর জন্য, এবং আসলেই, এবং সেই যে যাকে ধরছে সে অ্যাবনর্মাল হয়ে যায়। তো এই ব্যাপারগুলো কিন্তু অনেকেই অনেক কথা বলেন, অনেকে বলেন যে এটা এগুলা আসলে ঠিক না, এটা মৃগী রোগ। ভাই, মৃগী রোগের মানুষ অনেক কিছু বলা শুরু করে না, এবং মৃগী রোগের মানুষ হঠাৎ করে অতীতের গল্প বলা শুরু করে না, বা কারো সিক্রেট বলে দেওয়া শুরু করে না, গালাগালি শুরু করে না। মৃগী রোগের মানুষ মৃগীর মতো পড়ে থাকে, তার মুখ দিয়ে ফেনা ভাঙে, বা এই ধরনের সিন্ড্রোমগুলো হয় তার, বাট এগুলো হয় না। একজন মৃগী রোগী হঠাৎ করে এসে কার দাদা কি খারাপ কাজ করছিল, বা এই লোকটা অতীতে কি করছে এক্স্যাক্টলি বলে দেয় না, এবং গালাগালি করে না। তো এই জিনিসটা আসলেই সুপার ন্যাচারাল, এই জিনিসটা আসলেই প্যারানর্মাল, এইটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর আমাদের দেশে এখনো গ্রাম বাংলায় এই জিনিসটা হর হামেশা ঘটতেছে। এই যে আমি যে বললাম যে আমাদের এই বাসার খালার যেটা হয়েছে, এটা এই বেশি দিন না, দুই সপ্তাহ আগে এরকম একটা ব্যাপার ঘটছে। এবং এক্স্যাক্টলি যেভাবে হৃদয়ের ঘটনাটা বলছে, কাইন্ড অফ লাইক দ্যাট, এখানে উনি জল বিয়োগ করছিল আর ওইখানে ওনার বাবা জাস্ট ওই জায়গাতে হেঁটে যাচ্ছিল, এরকম একটা কথা তো প্রচলিত ছিল, আই ওনলি হ্যান্ড দেম হু ক্রসেস মাই প্যাথ, এটা জিনদের ব্যাপার একটা কথাই ছিল। তো যাই হোক, আমরা সাবধানে থাকব, আমরা এরকম জায়গাগুলো দিয়ে যাওয়া আসা কম করব, বা যাওয়া আসার চেষ্টা না করব, যেসব জায়গায় একদমই নির্জন, যেখানে মানুষজন সচরাচর যায় না। আমাদের ধর্মেও বলা আছে এইসব জায়গাতে মানুষ যেতে যাওয়াটা উচিত না, এগুলো এই জায়গাগুলো অ্যাভয়েড করা উচিত। তারপর কোথাও বলা আছে যে পশু পাখির হাড় এগুলো দিয়ে স্তেঞ্জা না করতে, মানে মানুষ যাতে এটাকে টিস্যু পেপারের মতো ব্যবহার না করে, এগুলো করতে নিষেধ করা আছে পশু পাখির হাড় দিয়ে। বলা আছে যে মাছের কাটা বা হাড়, মাংসের হাড় এগুলো না চিবিয়ে এগুলো জাস্ট খেয়ে রেখে দিতে, কারণ ওগুলো জিনদের খাদ্য বলা হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু বলা আছে, অ্যাবান্ডেন্ট জায়গা, ব্যারেন ল্যান্ড, হ্যাঁ, যেসব জায়গায় কিন্তু যাওয়া নিষেধ আছে। সেদিনকে দেখলাম একজন একটা পোস্ট দিচ্ছে ফেসবুকে, ভূত কেন পুরনো বাড়িতেই থাকে, ভূত কেন নতুন বাড়িতে থাকে না। খুব হাস্যকর একটা ব্যাপার, যে কোনো বাড়িতেই থাকতে পারে জিন, ভূত তো জাস্ট আমাদের লোকালদের একটা নাম, জিন থাকতেই পারে। যেই বাড়িতে আসলে সঠিকভাবে ধর্মীয় চর্চাগুলো হয় না, সেই বাড়িতে জিন থাকবেই, স্বাভাবিক তো থাকবেই, এবং এরা ওভাবেই চলে, ওরা মানুষের আশেপাশেই আছে, অন্য ডিমেনশনে আছে যেটা আমরা দেখতে পাই না। তারা আমাদের দেখার যে তরঙ্গ দৈর্ঘ্যের, এটার বাইরে বসবাস করে। তারা যদি নিজেরা দেখা দিতে চায় তাহলে আমরা দেখতে পারি, যদি দেখা নিতে না চায় আমরা পারি না। তো এই হচ্ছে ঘটনা ছিল, হৃদয়ের শেয়ার করা ঘটনা। হৃদয় শেয়ার করে আমাকে রিকোয়েস্ট করছিলেন, জিজ্ঞেস করছিলেন যে আমি কবে শেয়ার করব, তো তার ঘটনাটা আজকে শেয়ার করে দিলাম। হৃদয় শুনতেই পেলেন আপনার ঘটনা, তো আমি এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার ফিরে এলাম অদ্ভুতুড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। তবে সেই ঘটনায় যাবার আগে, একটু আগে যে ঘটনা বললাম তারপরে আমি আমাদের বাসার খালার একটি ঘটনা বলছিলাম কিছুটা, তো সেই ঘটনার একটু ডিটেলস পেয়েছি আমি, মানে একটু আগেই ডিটেলস পেয়েছি এবং সেই ডিটেলসটা আমি শেয়ার করতে চাচ্ছি। আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, আমার মনে হয় আপনাদের কাছেও ইন্টারেস্টিং লাগবে। একটু আগে বলেছিলাম যে ওনার বাবা হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে তিনি পজেস্ট হয়েছেন, কিন্তু এর আগে কিন্তু একটা প্রি হিস্ট্রি আছে। সেই প্রি হিস্ট্রিটা হচ্ছে আজ থেকে 15 বছর আগের। আজ থেকে 15 বছর আগে তখন তিনি আরো অনেক ইয়াং ছিলেন এবং গ্রামের একজন গৃহস্থ মানুষ, তার অভ্যাস ছিল বা শখ ছিল গভীর রাতে মাছ ধরা, এবং সেই মাছ ধরা একেবারে গভীর রাতে 3-4টার সময় তিনি নাকি মাছ ধরতে যেতেন, নৌকা নিয়ে যেতেন, সেখানে বড়শি পাইতেন গ্রামের বিভিন্ন খাল বিলে। তো একটা সময়ের কথা, তখন নাকি কেবল বৈশাখ মাস শেষ হয়েছে, মানে বৈশাখ শেষ হয়ে জ্যৈষ্ঠ মাস হচ্ছে, বেশ কাইন্ড অফ গরম, এরকম একটা সময় তিনি নৌকা নিয়ে বের হয়েছেন মাছ ধরতে। তো বেশ রাত হয়ে গেছে, খালের একটা অংশে চলে আসছেন, এই জায়গাটা বেশ নাকি কুয়াশায় ছাওয়া ছিল, কারণ তার পাশ দিয়ে বেশ বড় একটা জঙ্গলা জায়গা, অনেকটা দ্বীপের মতো একটা জঙ্গলা জায়গা, সেখান থেকে নাকি বেশ কুয়াশা আসছে এরকম একটা জায়গায়, কিন্তু ওইখানে নাকি অনেক ভালো ভালো মাছ উঠত, এবং উনি নিজে যেহেতু খুব পাকা মাছ শিকারী ছিলেন, তিনি নাকি এরকম মাছ পেতেন, এবং তার মাছ শিকারের মধ্যে তিনি তার সাথে বড়শির সাথে তিনি তার ওই জরুরি জিনিসগুলোর সাথে কোচও নিতেন, সেই কোচ নিতেন যেটাকে ট্যাটা বলে, ওনাদের অঞ্চলে ট্যাটা বলে, তো সেটাও নিতেন তিনি, কারণ অনেক মাছ নাকি এরকম পাই যে যেত তখন ওই কোচ দিয়ে তিনি মেরে ফেলতেন, মানে গেঁথে ফেলতেন আর কি। তো যাই হোক, তো ওই দিন অনেক সময় বন্ধু বান্ধব নিয়ে যেতেন, ওই দিন নাকি একলা গেছেন, উনি একলা গিয়ে এরকম মাছ শিকার করতেছেন। তো এমন একটা জায়গায় বসেছিলেন যে জায়গাটা নাকি তার কাছে একটু গা শিরশিরে লাগতেছিল, কারণ পাশের বনাঞ্চলটা বেশ মনে হইতেছে নিবিড়, কেন বিভিন্ন গাছপালা, একটা চরের মতো জায়গা, ওই জায়গায় সাধারণত মানুষজন নামেও না, মানে কোনো কাজ না থাকলে নামে না, এবং মানে গভীর রাত, ঝিঝি পোকা ডাকতেছে, কুয়াশা বেশ ছেয়ে গেছে। তো উনি মাছ অনেকগুলাই ধরছেন, মোটামুটি বেশ বড় সাইজের অনেকগুলো মাছ ধরছেন এবং মাছ ধরে জমায় ফেলছেন নৌকার মধ্যে, ঠিক চলে আসবেন এরকম অবস্থা। রাত তখন 3-3:30 বাজে এরকম সময়। তো হঠাৎ করে নাকি তিনি দেখেন, মানে তার মানে পুরো খেয়ালের বাইরে তিনি দেখেন যে একটা সাপ তার নৌকার সামনে কখন উঠছে তিনি জানেন না, এবং বেশ বড় আকৃতির, মানে বেশ বড় আকৃতির একটা সাপ, হতে পারে কোবরা, যে বর্ণনাটা দিল যেরকম ফনা ধরছে বেশ বড়, তো এটা কোবরাই হবে, এটা তার নৌকার গুলির সামনে, মানে তার নৌকা বেশ বড় না, মোটামুটি একটু ছোট টাইপেরই নৌকা, গুলির সামনে এরকম ফনা উঁচু করে তার দিকে আসে, মানে তাকে মানে কামড় দিবে এরকম একটা অবস্থা। এবং আকাশে চাঁদ ছিল হালকা, এই চাঁদের আলোতে তিনি দেখতেছেন চারিপাশে কুয়াশা, তার নৌকা ভাসছে, তার সামনে এরকম একটা সাপ, এবং চাঁদের আলোটা সাপের উপর পড়ে চকচক করতেছে সাপের শরীর, মানে একটু বেশি রকম, এবং মনে হচ্ছে চোখগুলো বেশি জলজল করতেছে। তো তিনি খুব ভয় পেয়েছেন, ভয় পেয়ে নাকি আস্তে করে তার হাতে কোচটা নিয়ে নিছেন এবং ফস করে, তার মানে তার হাতের এইম নাকি খুব ভালো ছিল, খুব ভালো মাছ ধরতে পারতেন, ফস করে নাকি তিনি কোচটা মেরেছেন একেবারে সাপের ফনা বরাবর, ও সাপটাকে গেঁথে ফেলছেন তিনি। তো সাপ মানে ছটফট করতে করতে ওইখানেই হয়ে গেছে, তো তিনি সাপটাকে গেঁথে তারপর নাকি ওইটাকে তিনি তাড়াতাড়ি ওখানে ফেলে তারপর আবার পিটাইছেন, পিটায় মেরে ফেলছেন, মেরে পানিতে ফেলে দিছেন। তো যখন তিনি এটাকে ফেলে দিয়ে তিনি নৌকা নিয়ে ফিরে আসতেছেন, তার গা শিরশির করতেছিল, কারণ সাপের ওই কোল্ড ব্লাড মানে ঠান্ডা রক্ত ওইদিক ওদিক লেগে আছে তার নৌকার ওইখানে, এবং তার কোচের মধ্যে লাগছে, তিনি কোচটাকে বারবার ধুইতেছেন খালের পানিতে, আর তিনি বারবার নৌকা ভেবে আসছেন তার কাছে কেমন লাগতেছে। একটু পর নাকি তার কাছে মনে হলো যে পানির পিছনে একটা আলোড়ন উঠছে বেশ এরকম, মানে পানি প্রায় উঁচা হয়ে হয়ে ঝুপুস ঝুপুস করে নামতেছে, এবং কালো একটা অন্ধকারের মতো কিছু একটা ওখান আসতেছে, বেশ উঁচু আকৃতির, মানে বেশ উঁচু, মানে পানির সারফেস থেকে প্রায় 2-3 ফিট উপরে তাকে ফলো করে আসতেছে। তো তিনি নৌকা বাইতে বাইতে একেবারে মানে মানে খুব কষ্ট করে চলে আসেন পাড়ে। পাড়ে এসে নৌকা রেখে তাড়াতাড়ি কোনো মতে নৌকা যখন তিনি মানে ওখানে বাঁধতেছেন, তখন নাকি দেখেন পানির নিচ থেকে কিছু একটা উঠে আসতেছে, একদম কালো কুচকুচে একটা অন্ধকার, বেশ উঁচু পানির নিচ থেকে উঠে আসতেছে। তো তিনি দৌড়ান, বাসার দিকে দৌড় দেন। তো দৌড়াইতে দৌড়াইতে নাকি তিনি ফিল করেন তার শরীরে একটা গরম বাতাস লাগে, বেশ গরম বাতাস। এবং তারপর নাকি সে যখন বাসায় আসে তখন নাকি অপ্রকৃতস্থ, তিনি মানে কথা বলতেছেন পাগলের মতো, উল্টাপাল্টা বলতেছেন, মানে একটা বাজে অবস্থা। বাসার মানুষজন তখন বুঝতে পারে না রাতের বেলা, এবং তিনি পাগলামি করেন, তাকে আটকে রাখেন, বেঁধে রাখার চেষ্টা করেন বাসার মানুষজন। তো অনেক কষ্ট হয়। তো তারপর নাকি তখন ওই সময় একজন কবিরাজকে খবর দেওয়া হয়েছিল, তিনি এসে বলেন যে এই রাতে মাছ ধরতে গিয়ে গরম বাতাস লাগছে, তো এই মানে ওকে ছাড়ানোর চেষ্টা করতে হবে। তো অনেক চেষ্টা করে নাকি তাকে মোটামুটি তখন একটু ঠিক করা হয়, মানে তিনি একটু অবস্থায় থাকেন এবং আস্তে আস্তে তার এই জিনিসটা চলে যায় আর কি, তিনি স্বাভাবিক হন। মাঝে মাঝে নাকি তিনি পাগলামি করতেন, এরকম হঠাৎ হঠাৎ তার মধ্যে চলে আসতো জিনিসটা এবং তিনি এরকম আচরণ করতেন। তো ফাইনালি এই যে গত কয়দিন আগে যে বললাম যে আমাদের এই খালা যে ছুটি নিয়ে গেলেন, তখন নাকি রাতের বেলা তার বাবা আসতেছিল রাস্তা দিয়ে, এবং তখন আসার পরই নাকি তার ওরকম আবার অবস্থা হয়। বাসায় যখন ঢোকেন তিনি নাকি বাইরের থেকে এসে বাসায় ঢোকে হাসতে হাসতে ঢোকেন এবং অপ্রকৃতস্থের মতো হাসি, এবং সেই আচরণ শুরু করেন বাসার সাথে, সবার সাথে দুর্ব্যবহার, গালাগালি, অনেককে অনেক কিছু বলা শুরু করেন, অনেকের মানে হিস্ট্রি বলা শুরু করেন যে সে কে কি করছে, এবং অনেকের গোপন কথা বলে দেওয়া শুরু করে এরকম আর কি, এবং হাসত। তো তারপর নাকি তাকে এই যে এই আমাদের খালা যিনি ছিল তিনি বাড়ি গেলেন তার ছেলে মেয়েকে নিয়ে, এবং দিয়ে ওনাকে চিকিৎসা করানোর ব্যবস্থা করলেন। তো যেই হুজুর আসছিলেন এবার এসে তিনি নাকি তাকে বসায় যখন নাকি তাকে রোকাইয়া করা শুরু করেন, তার উপরে হাজির করেন সেই জিনকে। তো জিন এসে নাকি তাকে বলে যে ও আমার সাথীকে মেরে ফেলছিল, ওকে তো ছাড়বো না অনেকদিন আগে। তো বলছে যে ওকে জিজ্ঞেস করেন মনে পড়ে কিনা, রাত্রেবেলা একটা সাপ সে মারছিল এরকম, তো সে মারছিল এবং সেটা আমার সাথী ছিল, সে সাপ ছিল না, তো ওকে তো ছাড়বো না, ওকে শেষ করে দিব। তো এইগুলো নাকি বলে, এবং মানে এই জিনিস কনভারসেশন যখন হচ্ছিল, মানে সেই হুজুর চেষ্টা করতেছিল সেই জিনটাকে তার থেকে আলাদা করতে, এই সময় নাকি এই খালার মেয়ে যে সেখানে ছবি তুলতে যায় মোবাইল দিয়ে। তো যখন মোবাইল দিয়ে ছবি তুলতে যায় তখন নাকি হঠাৎ করে সে মেয়ে একটা ঝাঁকি দিয়ে পড়ে যায় তার হাত থেকে মোবাইল, আর সে কাঁপতে থাকে, এবং তারপর নাকি তার কথাবার্তা শুরু হয় সেরকম মানে মানে উদ্ভ্রান্তর মতো, এবং তার বাবা কাত হয়ে পড়ে যায়, তার বাবার আর সেই হুশ নাই, সে বেহুশ হয়ে গেছে এবং মেয়ে কথা বলা শুরু করছে। তখন বলে যে আমি ওকে ধরছি, এখন ওর সাথে থাকবো, ওকে নিয়ে যাব, ওরে পাবি না তোরা, এগুলা বলে তখন এই হুজুর উনি রোকাইয়া করেন, এবং রোকাইয়া করে অনেকেই করে তাদেরকে বিভিন্ন রকমের মানে আর কি, সে তিনি তার মতো রোকাইয়াতে যা যা করে সেগুলো করেন, করে ছাড়ানোর ব্যবস্থা করেন এবং ছাড়ান, এবং তাদেরকে বলেন যে একে এরকম ই দিতে হবে, মানে মুরগি দিতে হবে, সেটা তো দেওয়ার কথা সে বলে। তো হুজুর বলে যে এটা আমার ইসের মধ্যে পড়ে না, আমার ইখতিয়ারের মধ্যে পড়ে না, আপনারা দিলে দেন, সে যেহেতু চাইছে দিলে দেন, বাট এটা আমার ইখতিয়ারে পড়ে না, আমি আমার মতো আপনাদেরকে ই দিয়ে যাচ্ছি। তো তিনি দোয়া কালাম দিয়ে যান এবং তাদেরকে ওইভাবে করে সেই বাসা বন্ধ করে দেন, পড়া পানি পড়া তেল এগুলো দেন আর কি, দিয়ে বলেন যে এদেরকে সাবধানে রাখতে হবে। ওই দিন নাকি চলে গেছে, তখন ছেড়ে যায় তাদের ওখান থেকে, এবং আসলে যাওয়ার সময় নাকি ওই ডাল ভেঙে, যেটা বলছে ওই যে ডাল ভেঙে দিয়ে যায় ওখান থেকে। তো ওই খালাদের পরিবার থেকে নাকি সে মুরগি দিছে তারা যে ওইখানে, বাট সেই হুজুর না করছিলেন, বলছিলেন এটা আমার এখতিয়ারের মধ্যে নাই, এগুলো মানে দিতে মানে আমাদের হিসাবে মানে আমাদের সিস্টেমের মধ্যে পড়ে না। তো যাই হোক, তো হুজুর তাও বলছে যে সাবধানে থাকতে বলবেন, দোয়া কালাম পড়তে বলবেন, এবং তাদেরকে বলছে যে রিলিজিয়াস প্র্যাকটিস করতে হবে, ধর্মীয় প্র্যাকটিসটা জারি রাখতে হবে, নাহলে সমস্যা হবে, কারণ যখন তখন এটা আবার এসে তাদেরকে সমস্যা করতে পারে, আর ওই সাপটাকে মারার পর থেকেই সমস্যাটা হয়েছিল। যাই হোক, এই ঘটনাটার ডিটেলসটা পাইলাম, আমার কাছে বেশ মানে খুব ইন্টারেস্টিং লাগলো, এর জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। আর একটা ব্যাপার হচ্ছে যে দেখেন, যেটা বলছি যে গ্রামে কিন্তু এই ব্যাপারগুলো খুবই খুবই মানে একটা মানে কমন দৃশ্য, যে অনেক বাড়িতেই কিন্তু এরকম ভাবে এটা ধরে। আপনারা যাই মনে করেন যে এই জিনিসগুলো, আমাকে অনেকে লেখেন যে ভাইয়া গ্রামের এই ভূতের ঘটনাগুলো বা জিনে ধরা ঘটনাগুলো খুব একটা ইন্টারেস্টিং লাগে না, ইন্টারেস্টিং না লাগলেও ঘটনাগুলো তো ঘটে, এবং এই মানুষগুলো তো মানে আর কি এগুলো তৈরি করে বলছে না, ঠিক না? আমার চোখের সামনে দেখা উনি যে গেছেন এখান থেকে, আসছেন খুব আপসেট, খুব টেনসড, এরকম ব্যাপার স্যাপার নিয়ে গেছেন, তো এই ব্যাপারগুলো কিন্তু ঘটে। তো সুতরাং আপনারা সবাই সাবধানে থাকবেন, যারা চলাফেরা করবেন গভীর রাতে রাস্তা দিয়ে সবাই সাবধানে থাকবেন, এবং হঠাৎ করে কোনো কিছু মারতে গেলেও সাবধান, নিজে আক্রান্ত না হলে। যে ওখানে হুজুর বলছিল নাকি যে সাপটাকে মারার ব্যাপারে, যে সে ভয় পাইছে, সে তো এমনি মারে নাই, সে সাপটাকে ভয় পাইছে, সাপটা ফণা তুলেছিল তার সামনে, মনে ছিল যে তাকে কামড় দিবে, এর জন্য মারছে, সে তো খামাখা মারে নাই। তো এটা নাকি হুজুর বলছিল, এবং পরবর্তীতে নাকি ওনার বাবাকে জিজ্ঞেস করে ক্রস ভেরিফাই করে জানা গেছে 15 বছর আগে তিনি এরকম সাপ মারছিলেন রাত্রেবেলা। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন চলে যাব আরো একটা ঘটনা, যে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন তাসিন আহমেদ। তাসিন আহমেদ ঘটনা শেয়ার করেছেন, তিনি সিলেট থেকে শেয়ার করেছেন, এটা তার এবং তার ফ্রেন্ডদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তাদের জীবনের, এবং আমি এটা শেয়ার করছি আপনাদের সাথে আমার মতো করে। তাহসিন এবং তার ফ্রেন্ডরা গিয়েছিল সুনামগঞ্জের একটা হাওড়ে, এবং তারা বেড়াতে গিয়েছিল সেই সময়, তাদের সেই সময় যাওয়ার কথা না, সেই সময় নাকি হাওড় মোটামুটি উত্তাল, যে সময় তারা গিয়েছিল বেশ বাতাস চলে হাওড়ে তখন, এবং পানি নাকি খুব অস্থির হয়ে থাকে, এই সময় নাকি সহজে সব বোটও মানে যেতে চায় না। তো তাহসিনরা সেখানে তারপরও যাওয়ার প্ল্যান করছে, যেহেতু আছে ইয়াং জেনারেশনের মধ্যে অনেক রকম অ্যাডভেঞ্চারাস থট থাকে, তো তাহসিন লিখেছে তার মধ্যে সে অ্যাডভেঞ্চারাস থট ছিল, এবং সেই কারণেই সে তার বন্ধুদের নিয়ে তখন যায়। তো গিয়ে তারা সিএনজিতে করে পৌঁছায়, যখন পৌঁছায় তখন অলরেডি বিকেল হয়ে গেছে। তো বিকেল হওয়ার পর তখন সেখানে গিয়ে তারা আর কিছু পাচ্ছিল না, একটাই নাকি ওখানে তাদের বোট দাঁড়াচ্ছিল, যেটাকে লঞ্চ বা ভটভটি টাইপের বোট বলে, মেশিন চলে এরকম দুইতলা বোট, তো একটাই ছিল সেখানে। তো সেটাকে তারা রেন্ট করে, যে নাকি তাদের এই বোটের দায়িত্বে ছিল, যার সাথে কথা বলে, সেই লোকটা নাকি খুব একটু অন্যরকম ছিল। তাহসিনের ভাষ্যমতে লোকটাকে স্বাভাবিক লাগে নাই তার কাছে, কেমন জানি একটা ছিল, মাথার মধ্যে চুল নাই, কেমন ভাবে জানি তাকায় থাকে। যাই হোক, আর কোন অপশন না থাকায় তারা ওই বোটটা নেয় রেন্টে, এবং বোটটা নিয়ে চলে, এবং তাদের সাথে চুক্তি ছিল যে তারা বোটে থাকবে, রাতের বেলা তাদেরকে এটা নিয়ে যাবে ঘুরাবে, এবং তাদের ওইখানে যে বিভিন্ন জায়গা আছে পানিতেই নাকি এগুলো থাকে, এবং কোনো সময় যদি ঝড় বৃষ্টি হয় তখন কোথাও গিয়ে এগুলো নাকি মানে থেমে থাকে, আবার মানে কোন ওখানে যে শুকনো জায়গা যেগুলো আছে সব জায়গায় কোথাও থামে, আবার যখন নাকি ঝড় বৃষ্টি চলে যায় আবার চলা শুরু করে। তো বোটে থাকবে তারা, এবং পরদিন তাদের অন্যান্য প্রিপারেশন হবে, তাদের যে অন্যান্য খাবার দাবার ইত্যাদি ইত্যাদির প্রিপারেশন কালকে নেবে, আজকের মতো তারা সেটেলড অবস্থায় আছে। তাদের যে নৌকার যে কেয়ারটেকার সে বলছে আজকের মতো তাদের এখানকার যে বাজার খাবার দাবার সব আছে, কালকে তাদের কোথাও থামতে হবে। যাই হোক, তারা কোথায় বেরোবে তা বলল যে পানিতে যেতে হবে, তা ওই লোক বলতেছিল যে কোথায় যেতে চান। তো তারা তাসিনরা স্পেসিফিক কোন ডেস্টিনেশন বলতে পারে নাই, বলছে সামনে যান, ঘুরি আগে, ঘুরে যে কোথায় থামবো দেখি, হ্যাঁ এরকম বলে। তো ওই লোক নাকি তখন আর কোনো কথা না বলে তাদেরকে বলে উঠতে। তো তাসিন তার সাথে তিন বন্ধু ছিল, তো তারা উঠে যায়, সেই নৌকায় উঠে যায়, এবং নৌকা তাদের নিয়ে রওনা দেয়। তো রাতের বেলা চলতেছে হাওড়ে নাকি অনেক বাতাস, বাতাসে একদম মানে উড়ে যাচ্ছে সবকিছু, ওই সময় নাকি বাতাসেরই সিজন, এবং এই বাতাসে নাকি হাওড়ের পানি বেশ ফুলে ফেপে উঠে, এই জন্য নাকি রাতের বেলা অনেক সময় নৌকা নিয়ে মানুষ বেরোয় না এখানে। তো তাসিনদের মনে বেশি অ্যাডভেঞ্চার ছিল বলেই বেরিয়েছে। তো নৌকা চলতে চলতে চলে আসছে বেশ অনেক দূর, তখন আর পাহাড় দেখা যাচ্ছে না, বেশ একদম মানে চার যেদিকে তাকায় শুধু পানি আর পানি। তো তাহসিনের ফ্রেন্ডরা বেশ আগ্রহ পাইছে, তারা উঠে ঘোরাঘুরি করতেছে নৌকার সামনে, ওই ডেকের কাছে ঘোরাঘুরি করতেছে, তারপর তারা অনেকক্ষণ গল্প গুজব করল। তো গল্প করতে করতে আড্ডা দিতে দিতে এক ফ্রেন্ড বলল যে কি রে খাওয়া দাওয়া করা লাগবো না, খিদা লাগছে। তো বলল যে আচ্ছা চল, হ্যাঁ খায় নি। তো তাহসিনকে বলল যে খবর নে না, ওই লোকটা খাবার দিবে নাকি এখন। তো তাহসিন বলল আচ্ছা দাঁড়া দেখতেছি, তোরা বয় বলে তাহসিন হেঁটে গেল। তো গিয়ে দেখতেছে যে লোকটা নৌকার মানে পিছনের দিকে দাঁড়ায় আছে। তো তাহসিন বলল যে ভাই খাওয়া দাওয়া করা লাগবে না, খাবো না। তো লোকটা বলছে খাবে না এখন, বলে যে হ্যাঁ, কয়তে ভিতরে যা বসেন, ওইখানে ওই দুইতলায় যা উঠে বসেন, তারপর দেখি কি করা যায়, খাবার ব্যবস্থা করতেছি। তো তাহসিন একটু অস্বস্তি ফিল করলো যে ব্যবস্থা করতেছি মানে কি, ভোট যেহেতু নিয়ে আসছে কিছু তো হবে, তাদেরকে যদিও বলছে যে আজকে রাত্রে ব্যবস্থা হবে, তো তারপর এরকম আনসার্টেন ভাবে বলাটা কেমন লাগলো। মূল কথা লোকটার কথা বলার ধরন তাহসিনে পছন্দ হয়নি। তো তারপরও সেই যেহেতু জিত করে বন্ধু বান্ধব আনছে, সে যে বন্ধুদেরকে বলে বেটা খাবার দিতেছে, চল যে দুইতলা বইতে গেছিলাম করে। তো তারা হেঁটে যেয়ে উঠলো দুইতলায় একটা ইসের মতো ঘরের মতো আর কি, বড় একটা একটানা ঘর আর কি, সেখানে যেয়ে বসলো। তো ওরা আর বাতি এখানে জ্বালায় নাই, ওই বাইরের আলো আসতেছে, বাইরের বাতির আলো এখানে আসতেছে, ওই মধ্যে অন্ধকারে হালকা আলো আসতেছে, এটার মধ্যে তারা গল্প করতেছে টেবিলে বসে। তো অনেকক্ষণ হয়ে গেছে আর মানে খাবার আর আসে না। তো এক পর্যায়ে বিরক্ত হয়ে গেল, তো তাসিন দিয়ে জিজ্ঞেস করতো তার ফ্রেন্ডরা, কিরে মানে খাবার দাবারে কিছু করলো না বেটা? তো বললো যে আচ্ছা দেখি তো কি ব্যাপার বেটা, এতক্ষণ এসে কি হয়েছে? তো হাইটা বের হয়ে গেল তাসিন, তাসিন হেঁটে যে লোকটাকে খুঁজতেছে, লোকটা নাই, পিছনে নাই, এদিকে নাই, উপরে নাই, মানে তাসিন কোথাও তারা খুঁজে পাচ্ছে না। পরে সে এসে দেখলো হঠাৎ করে মানে তাসিন ঘুরে আসতেছে ওই পাশ থেকে, ঘুরে আসতে যে দেখে যে বোটগুলো তো একটা লঞ্চের মতো আসলে, হ্যাঁ ট্রলার টাইপের। তো দেখতেছে এর মধ্যে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, বোটের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। তো অবাক হয়ে গেল তাসিন, হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে গেল, মানে একদম মানে নীরবে বোটটা ভেসে সামনে যাচ্ছে আর মানে কোনো ইঞ্জিনের সাউন্ড নাই, এবং একই সাথে ইঞ্জিন বন্ধ হওয়ার সাথে সাথে যে বাতি একটা জ্বলতেছিল বাতিটাও বন্ধ হয়ে গেছে। তো তাসিন একটু মানে অবাক হয়েছে, কি ব্যাপার হঠাৎ করে এরকম মানে পানির মধ্যে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে কেন? তো সে ওই লোকটার নাম ধরে ডাকতেছে, নাম ধরে ডাকতে ডাকতে সামনে গেছে। তো যে দেখে যে দূরে দেখা যাচ্ছে একটা মানে মানে তট রেখা, মানে ওখানে গাছপালা আলা বেশ একটা ল্যান্ড আর কি, বেশ উঁচু একটা ল্যান্ড, এবং সেটার দিকেই এগিয়ে যাচ্ছে আর কি তাদের নৌকাটা, মনে ওখানে ভিড়বে, কিন্তু সেখানে কিন্তু কোনো আলো বা কিচ্ছু নাই, একেবারে অন্ধকার, একেবারে অন্ধকার। সেখানে যে নৌকাটা মানে ভিড়বে একদম কাছে চলে আসছে। তো নৌকাটা যে যখন নাকি পাড়ের সাথে ঘ্যাচ করে লাগলো, তখন সে দেখতেছে হঠাৎ করে মনে হলো যে মানে ভোজবাজির মতো লোকটা ওইখানে উদয় হয়েছে, মানে সামনে মানে কুয়াশা, এই পাশ থেকে একটা কুয়াশা আসতো, তার মধ্যে মনে হলো যে ওই লোকটা দাঁড়ায় আছে এখানে। তো তাসিন যে বলতেছে, কি ভাই এখানে কোথায় থামলেন, এটা কোথায় আসছি আমরা? লোকটা বলতেছে যে এখানে কাজ আছে, এখানে একটু নামতে হবে, আমার একটা লোকের সাথে আমার একটা দেনা পাওনা আছে, আমি সাইরে আসি, আপনার দাঁড়ান। তো তাসিন বলছে, কি ভাই খাবো না আমরা? খিদানে তো লোকটা হাসতেছে, খাওয়ার কথা শুনে হাসতে বলছে, আসতেছি তো, দাঁড়ান না, আমি আমার দেনাটা মেটে আসি, দাঁড়ান। বলে লোকটা বোটের থেকে একদম নেমে গেল পাশ থেকে, মনে হলো যে অনেকটা লাভ দিয়েই নামলো, সে পারে পানির মধ্যেই নামছে, মোটামুটি বেশ খানিকটা পানি ছিল যেখানে নামছে। তো তাসিন অবাক হয়ে গেল যে কি ব্যাপার, মানে কোথায় নামলো লোকটা, এখানে নামলো, এবং সে তো মনে হয় এখানে গ্র্যাপেল দিয়ে আটকায়ও নাই, মানে সাধারণত যে নোঙর দিয়ে আটকায় দেয় আর কি জায়গাতে পড়লে, মানে থামলে বোট সামলে আটকায় দেয় বা কোথায় একটা ই থাকে, সেরকম কিছুও নাই। তো তাসিন অবাক হয়ে একটু এদিক ওদিক তাকাইলো লোকটা কোথায় নামছে, এরপর সে উকি দিল বোটের কর্নারে যে লোকটারে আর দেখতেছে না সে কোথায় গেছে লোকটা। সে দেখতেছে তাদের বোটটা আছে এবং পাড়ের থেকে একটু এই সাইডে, মানে পাড়ের সাথে যে একদম লেগে আছে তা না, বেশ খানিকটা ফাঁকে আছে পাড়, ভালো মতো তাকায় দেখলো কোথাও নোংর করা নাই, কোথাও বাধা নাই, এরকমও নাই। তো সে তার মানে তাড়াতাড়ি হাইটা চলে আসলো এখান থেকে, এসে তার ফ্রেন্ডদেরকে বলতেছে এখানে যে, ফ্রেন্ডরা তারা দেখি বলছে, কি রে কি করলি, খাবার দাবারে কি অবস্থা? কারে বেটা খাবার দাবার, এই বেটারে দেখি যে ওই বেটা ওইখানে কোথায় এসে বেটা, নৌকা ভিড়ছে দাওস না, মেশিন বন্ধ হয়ে গেছে ইঞ্জিন, কাহা আমি ইঞ্জিন বন্ধ হয়েছে, লাইট বন্ধ হয়েছে, আমি তো মনে করছি বেটা মনে হয় কিছু করতেছে, ঠিকঠাক করতেছে কিছু ঘটনা। আরে না বেটারে যায় দেখি ওইখানে দাঁড়ায় আছে, একটা পাড়ের মধ্যে নৌকা ঠেকাইছে, ঠেকা কই যায় আমার এখানে কি দেনা পাওনা আছে আমি আইতেছি। তো ফ্রেন্ডরা কয়, কি কস দিই? তো তার বন্ধুরা বের হয়ে আসছে হেঁটে, হেঁটে সামনে এসে তাকায় দেখতেছে যে আসলে কেউ নাই, এবং নৌকাটা যে পাড়ের মধ্যে তাদের ঠেকছিল তার থেকে সরে আসছে ঢেউয়ের ধাক্কায়, মানে পানির ধাক্কায় ধাক্কায় আরো সরে আসছে, এখন তারা পাড়ের কাছেও নাই। কি একটা অবস্থা, মানে অন্যরকম, মানে মানে পাড়ের থেকে কিন্তু দূরে, এখন এই নৌকাকে সরাবে কেমনে, ইঞ্জিন চালু করবে কেমনে, তাদের তো মাথায় কিছুই কাজ করতেছে না। তারা যে পাড়টার দিকে গেছিল, ওই যে গাছগাছালি ছাড়া, তার থেকে খানিকটা দূরে, অন্যরকম একটা অবস্থা, মানে খুবই একটা টেনশন। এবং তাসিনের বন্ধুরা চিল্লাচিল্লি শুরু করলো, কি অবস্থা এই সেই। তো তার দুই ফ্রেন্ড তার সাথে চলে, আরেক ফ্রেন্ড পিছনে চলে গেল নৌকার, সে দেখতে গেছে পিছনে কিছু আছে নাকি, ইঞ্জিন নোমটা কোথায় কি দেখতে গেছে। কিছুক্ষণ পর তারা দেখতেছে যে ওই ফ্রেন্ডের চিৎকারের আওয়াজ, চিৎকারের সাউন্ড শুনে তাসিনরা বাকি ফ্রেন্ড গুলা গেছে ওদিকে, যে দেখে যে নৌকার ওই মাথায় দাঁড়ায় তার ফ্রেন্ড কাঁদতেছে, চিৎকার করে করে, চিৎকার করে করে কাঁদতেছে, তারপর লাফ দিল পানিতে, পানির মধ্যে লাফ দিল, এখান থেকে পুরো ধপাস করে পানির মধ্যে শব্দ হলো, পিছনে পানিতে পড়লো। তো তারা দৌড় দিয়ে গেছে নৌকার পিছনে, ঘিরে ফ্রেন্ড পানিতে পড়লো কেন? তো ওখানে যে তাকায় দেখতেছে পানির মধ্যে কিচ্ছু শব্দ শোনা যাচ্ছে না, মানে শুধু পানিতে পড়ছে যে এরপর আর কোনো শব্দ নেই, পুরো নিস্তব্ধতা, এবং নৌকাটা নাকি পাড়ের থেকে বেশ খানিকটা দূরে। তো বাকি ফ্রেন্ডরা চিৎকার করতেছে যে কি হইলো, অমুক পড়ে গেল কেমনে কি, এখন তারা পানিতে নামবে নাকি, এখন পানিতে নামতেও সাহস পেয়েছে না, পানির নিচের দিকে তাকায় দেখতেছে বেশ কুয়াশা কুয়াশা, এরকম অবস্থা নাকি। তাসিন দেখে যে তাদের সামনে ওই তার থেকে তাদের থেকে বেশ খানিকটা দূরে একটা মানুষ দাঁড়ায় আছে। মানুষটা একটা মানে কালো রঙের আলখাল্লা পরা, একটা অবয়বের মতো, এবং তার মাথার মধ্যে নাকি চুল নাই, টাক মাথা, মানে একদম মানে মাথাটা মানে চাছা মাথা, এরকম তালখাল্লা পরা। সে নাকি ওখান থেকে দাঁড়ায় বলতেছে তাদেরকে যে এই জায়গায় কেন আসো রাত্রেবেলা, এই জায়গায় কেউ আসেনি বেকুব, এই জায়গায় আসলে তো থাইকে যেতে হয়, ওই যে তোদের সাথের লোকরে রেখে দিছি না, এই জায়গায় সবাই থাকতে হইব। তো ওই লোকটা নাকি তাদের কাছে আরো হেঁটে আসছে। তো লোকটা কাছে আসার মানে সহন শুরু করছে, তখন নাকি তাসিন ভয়ে দৌড় দেয়, তাসিন দৌড় দেয়, তার সাথে তার বন্ধুরাও দৌড় দেয়, এবং দৌড়ায় তারা ঘুরে গিয়ে মানে এই নৌকার যে নিচের দিকে ইঞ্জিন রুম সেদিকে ঢোকার চেষ্টা করে। তো ওখানে কাঠের সিঁড়ি ছিল, তো তাসিন পা পিছলায় পড়ে যায় ফার্স্টে, এবং সে পড়ে যাওয়ার পর সে ব্যথা পায়, তার মাথায় আঘাত পায়, এবং সাথে বন্ধুরা হুড়মুড় করে তার গায়ে পড়ে। তো তারপর আর তাসিনের কিছু মনে নাই, সে জ্ঞান হারায়। তো তাসিনের যখন জ্ঞান ফিরছে তখন দেখে যে কালাদেন ডাকাডাকি করতেছে উপর থেকে শব্দ শুনে, সে তাকায়, তাকায় দেখে যে সে পড়ে আছে সিঁড়ির ওইখানে, এবং মানে আলো আলো দেখা যাচ্ছে আর কি, সেই দরজার কাছ থেকে দিনের আলো আসতেছে এবং কেউ ডাকতেছে কাউকে, এই কেউ আসেন নাকি এই সেই। তো তাসিন ওখান থেকে মানে চিৎকার করে যে এই না আমাদের বাঁচান। তো তারপর দেখে যে ওখানে উঁকি দিছে মানুষ, হ্যাঁ, তো উঁকি দেওয়ার পর আসে নিচে, আসে এসে তাদেরকে উঠায়। দাসিন দেখে যে তার বন্ধুরা ওই দুজনও মানে জ্ঞান হারাইছিল, ওদেরকেও ধাক্কায় ধাক্কায় উঠায়, পানির ছিটা টিটা দিয়ে ওই মানুষগুলো উঠায়, উঠায় নিয়ে ওই বোট থেকে, পাশের বোট ছিল আর একটা বোট, নতুন বোট নিয়ে আসছে, তারা উঠায় না সেই বোটে, এবং বোটে উঠায় না, এবং বলে যে এই বোট তো অনেক পুরান বোট, এটার মধ্যে তেমন কিছুই নেই, এটা কেমনে চালায় আসছে, কে আসছে এখানে। তাহসিন বলে এটা আপনারা কেমনে আনলেন এখানে। তো তাহসিন বলে আমরা জানি না, এরকম এক লোক তার কাছ থেকে রাত্রে ভাড়া করছি, তখন কোনো বোট ছিল না। তো তখন পাশের লোকরা বলে এই রাত্রেবেলা এখানে এরকম করে বাইরে বাতাসের সিজনে তো বোট আমরাই তো কেউ রাখি না এখানে, এই বোট কে করতে আসলে, এটা অনেক পুরান বোট, আর যে লোকের কথা কইছেন হে বেটা হলে হারাই গেছে অনেক আগে, হাওড়ে হারাইছে, যার বর্ণনা দিতেছেন যদি সেই লোক হয়ে থাকে অনেক আগে হাওড়ে হারাই গেছে, তারে কেউ পায় নাই, সবাই মনে করে যে সে মরেই গেছে। আর এই বোটটা কিন্তু ওইখানে কাদের না, আপনারা যে বোটে করে আসছেন এই বোট কিন্তু ভাড়া হওয়ার না, এই বোট কাদের ছিল না, ওইটা ওইখানে এমনি রাখছিল নোংর করে, এটা নিয়ে কেমনে আসছেন আপনারা। আর এই এই জায়গাটা পানির এই জায়গাটা খুব খারাপ, যে জায়গায় ওই যে বলছে যেটার কাছাকাছি আছেন আপনারা, এই জায়গাটা খুব খারাপ। আর তাসিনরা যে দেখছিল তাদের এক বন্ধু পানিতে পড়ে গেছে, আসলে তার কোনো বন্ধু পানিতে পড়ে নাই, তার বন্ধু তাদের সাথেই ছিল, তাদের ভ্রম তৈরি হয়েছিল যে তারা দেখছে এরকম একটা জিনিস। যাই হোক, তাদেরকে ওই বোটওয়ালার মানুষজন ওগুলা উদ্ধার করে নিয়ে আসে। তো জিনিসটা একটা বড় মিস্টেরি রয়ে যায় তাসিনদের কাছে, যে তারা কিভাবে একটা পুরনো অ্যাকচুয়ালি অ্যাবান্ডন বোট বা ওইটা রিপেয়ারের জন্য রেখে দেওয়া একটা বোটে করে তারা গেল, এবং তাদেরকে কে নিয়ে গেল, যেই লোক হারায় গেছে আজ থেকে অনেক বছর আগে, হাওড়ে হারায় গেছে, সে তাদেরকে ওইখানে নিয়ে গেছে একটা পুরনো বোটে করে, যে বোটটা এখন চলে না সেই বোটে করে তাদের ওখানে নিয়ে গেছে। খুবই আশ্চর্যজনক ব্যাপার, এবং ওই পাশের নৌকাওয়ালারা বলছে যে এই বোট তো চলারই কথা না, এই বোটের ইঞ্জিন কেমনে চালাইছে এবং আপনাদের এখানে নিয়ে আসলো কেমনে, এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। আর ওই জায়গাটা সম্বন্ধে বলছে যে যেই জায়গায় আপনাদের জিনিসটা খারাপ হয়েছে বা আপনারা যেই জায়গায় যে এরকম দেখছেন যে আপনাদের ওই লোক নেমে গেছে, জায়গাটা খারাপ, ওই জায়গাটা খুবই খারাপ, রাত্রেবেলা মানুষজন এখান থেকে চলাফেরা করে না, হাওড় অনেক ই জায়গা, ডেঞ্জারাস জায়গা। যাই হোক, তাসিনরা ওই যাত্রায় ওইভাবে বেঁচে যায়, বাট একটা প্যারানর্মাল অভিজ্ঞতা হয় যেটা আসলে তাসিন এক্সপ্লেইন করতে পারে না, সে এখনো জানে না যে কি হয়েছিল ওই সময় তাদের বা তারা কি দেখছিল, এটাকে একটা ভ্রম হয়েছিল কিনা সেটা সে শিওর না। তো আমি শেয়ার করে ফেললাম তাসিনের এক্সপিরিয়েন্স আমার মতো করে, আমি আমার মতো করে শেয়ার করছি ঘটনাটা। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন, জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhutori@gmail.com, which is odbhutori@gmail.com। আর আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার নিজের কোন এক্সপিরিয়েন্স বা আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা আমাদের কাছে শেয়ার করে ফেলতে পারেন, যদি মানসম্মত হয় অবশ্যই আমরা সেটি শেয়ার করে ফেলব। আরও শেয়ার করতে পারেন লেজেন্ড মিথ, আপনার এলাকার কোনো ঘটনা বা আপনার শোনা কোনো ঘটনা, সেগুলো শেয়ার করে ফেলতে পারেন আমাদের কাছে। তো এখন চলে যাব পরবর্তী স্টোরিতে, আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অদ্ভুতরে অন্যরাও শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
আরো একবার চলে এলাম অদ্ভুতুলেতে এবং নিলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আসান ঢাকা থেকে। এবং আসান তার নিজের জীবনের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি আসানের ঘটনায়। 2022 সালের কথা, আসান তখন একটি অর্গানাইজেশনে চাকরি করেন এবং তাদের সেখানে অতীতে তিনি থাকতেন, যখন ব্যাচেলর ছিলেন তখন তার জন্য আলাদা একটা কোয়ার্টার ছিল। তো তিনি বিয়ে করার পরে তার কোয়ার্টারটা পরিবর্তন হয়ে যায়, যারা বিবাহিত তাদের জন্য কোয়ার্টার আলাদা। তো সেখানে আসান মুভ করেন ঢাকা থেকে দূরে কোন একটা জায়গায়, এটা একটা একটু মুফাসসল এলাকা এরকম। তো সেখানে বেশ সুন্দর প্রকৃতির মাঝে সে কোয়ার্টার তৈরি হয়েছে, আসানের চাকরিও সেখানে। তো তার স্ত্রীকে নিয়ে তিনি সেখানে উঠেন। তো বেশ ছিমছাম একটা কোয়ার্টার, দোতলা বিল্ডিং, সব দোতলা বিল্ডিং, উপরে নিচে দুই জায়গাতেই দুইটা ট্যালেন্ট থাকে, মানে দুইটা ফ্যামিলি থাকে, এবং বেশ সুন্দর। মানে দেখা যাচ্ছে যে এখানে একটা কোয়ার্টার, আবার একটু ছাড় দিয়ে আরেকটা কোয়ার্টার, আবার একটু ছাড় দিয়ে আবার একটা কোয়ার্টার, এরকম ছোট ছোট অনেক কোয়ার্টার। অনেকটা আমরা যখন কাইন্ড অফ কোন রিসোর্ট দেখি, রিসোর্ট যেভাবে থাকে ঠিক কাইন্ড অফ সেইভাবে বানানো এটা, এবং খুব সুন্দর। এবং মাঝখানে লন করা এবং অনেক দূর পর্যন্ত গাছগাছালি আছে, এবং তাদের এই এলাকার মাঝখানে একটা বিশাল গাছ আছে, একটা বিশাল বট গাছ। এই বট গাছটা অনেক পুরনো, সে শুনেছে এটা নাকি এখানে আছে অনেক বছর ধরে। তো সে জিজ্ঞেস করেছিল যে এই টোটাল এই এলাকাটা যখন ডেভেলপমেন্ট হয়, তার সাথে লোকদেরকে জিজ্ঞেস করছিল যে যারা ওখানে নিয়োজিত আছে দায়িত্বে, যারা টেক কেয়ার করে তাদেরকে, যে এই গাছটা মানে এরকম রয়ে গেল কেমন, এত বড় একটা গাছ এখানে একটু বেমানান লাগতেছে বট গাছটাও। তো তাকে তখন বলছে যে স্যার আসলে এটা রয়ে গেছে, এটা সরানো হয় নাই, কোন একটা কারণে সরানো হয় নাই, আই ডোন্ট নো, আমরা সঠিক জানি না, তবে এটা রয়ে গেছে অনেক পুরানো এটা। যাই হোক, আসান এটা অতটুকুই জানে গাছটা সম্বন্ধে। আর সামনে গেলে তাদের ওখানে অনেক রকম ফ্যাসিলিটিস আছে, এমনকি সুইমিং পুলও আছে, খুব সুন্দর সুইমিং পুল। তো সেটা অবশ্য এখনো ঠিক মতো মানে পুরোপুরি শেষ হয়নি, তৈরি হচ্ছে মোটামুটি। মানে ওখানে দেখা যাচ্ছে যে এখনো সাঁতার কাটার উপযোগী করে ফেলে নাই, এখনো পানি জাস্ট নর্মালি দিয়ে ওইটা মানে রাখা হয়েছে আর কি, ওইটা এখনো মানে ইউজ করার মতো না। তো আসান দেখা যেত যে তার কাজ শেষ হলে বিকেলের পরে তার স্ত্রীকে নিয়ে হাঁটত, এবং তার কাছে বেশ ভালো লাগত ওখানে, এবং পরিচিত কলিগ যারা ছিল তাদের সাথে দেখা হইত এরকম। তো একদিন দুই দিন ওখানে থাকছে, কোয়ার্টারটা একটু ইউজ টু হওয়ার চেষ্টা করছে। আসানের কাছে একটু মানে অন্যরকম লাগতো আর কি, কোয়ার্টারটা মানে কেমন জানি একটু মানে সে ঠিক আসলে স্যুট করে উঠতে পারতেছে না, সে যেখানে ছিল সেটার সাথে এটার মিল নাই, একটু ডিফারেন্ট। তো এর অবশ্য কারণ আছে, কারণ হচ্ছে সে আগে ছিল অন্য জায়গায় কাজ করতো, তার পোস্টিং আরেক জায়গায় ছিল, সেখান থেকে এখানে আসছে, তো টোটালি জায়গাটাই ডিফারেন্ট। তো এই কারণে একটু অন্যরকম লাগত। বেশ করে সন্ধ্যার পর জায়গাটা বেশ কোয়াইট হয়ে যায়, এবং রাতের বেলা আরো তার কাছে মনে হয় যে একদম নিঝুমপুরি এরকম একটা অবস্থা। সে যতক্ষণ বাসায় না আসে, আসান দেখা যেত যে বাসায় আসতে আসতে সময় সন্ধ্যা একটু পার হয়ে যেত, তার ওয়াইফও বেশ অস্থির হয়ে যেত এখানে। তো প্রথম যেদিন থেকে সমস্যা শুরু হয় বাসায়, সেটা আসান বলছে যে প্রথম যেদিন থেকে সমস্যা শুরু হয়, আসানের কাছে মনে হয় যে তার যে বাসাটা, তারা যে তাদের এরকম ছিল যে তাদের যে বেডরুম তার পাশে একটা ছোট্ট করিডোরের মতো, এবং তার পাশে হচ্ছে তাদের ডাইনিং স্পেস, এবং ডাইনিং স্পেস থেকে বাঁয়ে গিয়ে তাদের লিভিং রুম, এরকম হচ্ছে অবস্থা। আর সামনে হচ্ছে দরজা, মানে মেন গেট আর কি, এখানে ওঠার জন্য। আর তাদের বাসার এখানে যে বারান্দাটা, এইটা অনেকটা কমন বারান্দা টাইপের, কারণ তাদের পাশেই আরেকটা ফ্ল্যাট আছে, সে তারাও কিন্তু এই বারান্দাটা ইউজ করে বাসার সামনে দিয়ে। তো সামনের দিকে একটা বারান্দা আছে, মানে বেশ হাঁটা চলা করা যায়, বসা যায়, তো তারাও ইউজ করে, আসানরা ইউজ করে, এরকম মানে এটা কমন একটা ব্যালকনি টাইপের আর কি। যাই হোক, প্রথম যে সমস্যাটা আসানের কাছে ফিল করা শুরু হয়, আসান রাতের বেলা একদিন তার ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর তার কাছে গ্যাঞ্জারি মনে হচ্ছে, সে যেটা করতো আর কি, রাতের বেলা তার বেডরুমের দরজাটাকে সে ভিড়ায় রাখতো, পুরা লাগাই দিত না, একটু ভিড়ায় রাখতো, তার কাছে গ্যাঞ্জারি এটা তার অভ্যাস এরকম থেকে আর কি, যেহেতু আগে সিঙ্গেল কোয়ার্টারে থাকতো তখন মানে সে এরকম থাকতো আর কি, এখনো তার এই অভ্যাসটা রয়ে গেছে। তো রাতের বেলা তার কাছে মনে হচ্ছে ঘুম ভেঙে গেছে, হঠাৎ করে ঘুম ভাঙলো, ঘুম ভেঙে মানে কি স্বপ্ন দেখে ঘুম ভাঙছিল আর কি। তো আসান হঠাৎ করে ফিল করতেছে যে তার ওইখানে, তার যে রুমটা ওই পাশে, যে তার যে ডাইনিং স্পেস, ওইখানে মনে হচ্ছে যে মানে এক্সিস্টেন্স, মানে কারো কথাবার্তা বা মানুষজন আছে এরকম মনে হচ্ছে।
তো সে হঠাৎ করে একটু মানে ঘুমের মধ্যে একটু অস্বস্তি ফিল করলো, জানি ঘুমের মধ্যে এটা কি ঘটনা, কে এখানে মানে এরকম এখানে আসে আমার বাসার মধ্যে, এটা কি সম্ভব নাকি। তাকায় দেখি স্ত্রী ঘুমাচ্ছে পাশে। আহসান উঠে বসে, উঠে বসে সে আস্তে করে মানে বোঝার চেষ্টা করে তার ডাইনিং স্পেসের ব্যাপারটা। তার কাছে কেন জানি মনে হয় ডাইনিং স্পেসের চেয়ার টেবিলে কেউ বসে আছে এরকম মনে হয়, মানে কথাবার্তা বলছে সেরকম লাগে। তো সে আস্তে করে উঠে পাটি বেটিপে তার ঘরের মধ্যে কিন্তু সে বাতি নিভাই দিচ্ছে, কারণ সামনে যে বারান্দাটা ওই বারান্দা থেকে কিন্তু আলো আসে, বারান্দার আলো তার যে এখানে যে ই দেওয়া আছে জানালার মধ্যে যে তার ব্লাইন্ড দেওয়া আছে, সে ব্লাইন্ডের ফাঁক দিয়ে আসে, তো যথেষ্ট আলো হয়। তো সে হেঁটে হেঁটে ওই আলোতে যে তার রুমের দরজাটাকে আরেকটু ফাঁক করছে, আরেকটু ফাঁক করে তার কাছে মনে হচ্ছে যে আসলেই তার ডাইনিং স্পেসে মানুষজন আছে। তো সে আস্তে আস্তে পাটি পিটিপে হেঁটে সেই ছোট্ট করিডোর দিয়ে ডাইনিং স্পেসের সামনে গিয়ে দাঁড়ায় যে ঘটনাটা কি দেখা দরকার, আবার চোর টোর ঢুকছে নাকি এখানে, এ চোর ঢোকার কথাই না, খুব সিকিউর জায়গা। তো তারপরে যে ডাইনিং স্পেসে পৌঁছায় দেখতে পায় ডাইনিং স্পেসেরও কিন্তু ওখানে জানলা আছে এবং সেই জানলা দিয়েও আলো আসতেছে বাইরের থেকে, কারণ ওই বাইরে ঘাসের লনের ওখানেও কিন্তু লাইট আছে, সেটারও আলো আসতেছে এখানে। ডাইনিং স্পেস যে দেখে ডাইনিং টেবিল পুরো ফাঁকা, কেউ নাই, পুরো খা খা করতেছে জায়গাটা। আহসানের কাছে একটু অস্বস্তি লাগে, সে চিন্তা করে ঘটনাটা কি, সে লিভিং রুমে যায়, লিভিং রুমে যে লাইট জ্বালায় কেউ নাই, পুরো বাসা ফাঁকা। তো সে হেঁটে এসে মানে এবার সে ঘুমানোর সময় দরজাটা তার রুমের দরজাটা আটকায় দেয়, বেডরুমের দরজা আটকায় শুয়ে পড়ে। এরপর থেকে যেটা হয় প্রতিদিনই তার ওই টাইমে ঘুম ভাঙতেছে, মানে এই এরকম ঘুম ভেঙে যায় আর তার কাছে মনে হয় যে তার ওই রুমে কেউ আছে, সে কিন্তু গেট লাগায় ঘুমাচ্ছে, তারপরও নিজের অজান্তেই সে দরজা খুলে প্রতিদিন ওখানে যাচ্ছে যে উকি দিতেছে। তো দুই তিন দিন হওয়ার পরে আহসানের কাছে মনে হয় হোয়াট ননসেন্স, এটা একটা রাবিশ থিং, এইটা আমার মনে হওয়া উচিত না, এটা আমার মানসিক কোনো ব্যাপার, এই এই জিনিসটা বন্ধ করতে হবে, আমি আগে যেই অভ্যাসে ছিলাম সেই অভ্যাসে আমার রাখতে হবে। তো সে মোটামুটি এরপর থেকে ঘুমানোর সময় দরজাটা একটু খুলেই, মানে ওই তার বেডরুমের দরজাটা একটু খুলেই আবার মতো শেষ হয়। তো শুয়ে সে যখন এরকম ফিল করে যে মনে হয় কেউ আছে, সে আর ওটা পাত্তা দেয় না, এরকম ভাবে সে আবার ঘুমানোর চেষ্টা করে। তো এরকম দু একদিন ঘুমায় গেছে। তো এরপরে সে একটা অদ্ভুত জিনিস দেখে, এরকম শুয়ে থাকা অবস্থায় এরকম ঘুম ভাঙছে, সে তাকায় দেখতেছে তার যে বারান্দাটা, তার জানলার কাছে, তার বারান্দায় যে তার জানলার কাছে মনে হচ্ছে একটা মানুষের অবয়ব দাঁড়ায় আছে ওইখানে, মানে অ্যাজ ইফ কোনো মানুষ ওখানে জানলার কাছে দাঁড়ায় তার বাসার দিকে তাকায় আছে, এবং অবয়বটা দেখে তার মনে হচ্ছে কোনো মেয়ে মানুষ, মানে চুলটুল মনে হচ্ছে যে ছাড়া মেয়ে মানুষের একটা ছায়া, পিছনে লাইট, লাইটটা যদি কোনো মেয়ে মানুষের গায়ে পড়ে তাহলে ছায়াটা এসে জানলায় পড়বে, ব্লাইন্ডের উপরে পড়বে, সেরকম ভাবে। তো একটু অস্বস্তি ফিল করে আহসান, মনে করে যে এটা কি ব্যাপার, এরকম আমার জানলার কাছে কোন মেয়ে মানুষ। তো তখন সে চিন্তা করতেছে পাশের ফ্ল্যাটে মানুষ আছে, তো ওখানে কে আছে, সেখানে সে জানে যে কে আছে, তার পরিচিত কলিগ, তার স্ত্রী, তারাও কিন্তু দুইজন, আর নিচের ওখানে তাদের একটা ছোট বাচ্চা আছে সেটা জানে, কিন্তু চিন্তা করে ছোট বাচ্চা তার এত বড় হবে না, হ্যাঁ তারাও কেই আসবে, মানে এটা হয় না, তাদের যে মানে তাদের যে চাকরির ব্যাপার স্যাপার তাদের মধ্যে এরকম হওয়ার কথাই না, কে জানলার কাছে এসে দাঁড়াবে। তো সে একটু অস্বস্তি ফিল করে আসেন, তো সে মানে একটু ইগনোর করে, চিন্তা করে যে এখন তার দেখার উপায় নেই, আমার বাসার দাঁড়াইলেও কেউ দেখতে পারবে না, কারণ ব্লাইন্ড দেওয়া, ব্লাইন্ডটা আটকানো, মানে ব্লাইন্ড ক্লোজ করা, জানলার এই পাশে দেখানো, এবং গ্লাসটাও হচ্ছে এরকম গ্লাস যে এখান থেকে তাকালে দেখা যাবে না। তো চিন্তা করলো যে থাক, কেউ দাঁড়াইলে দাঁড়াক, পাশের থেকেও যদি এসে দাঁড়ায় বা নিচ থেকে উঠেও যদি কেউ দাঁড়ায় থাকে দাঁড়াক, হয়তো কারো হইতে পারে না, বাসার মধ্যে হয়তো কোন রকমের সমস্যা হইল, বাসায় হয়তো কারোর মধ্যে আর্গুমেন্ট হইল, হয়তো রাগের চোটে এসে দাঁড়াইছে, এরকম হইতে পারে, এই জিনিসটা ইগনোর করে। তো এরপরে সে পরদিনও দেখে আহসান যে ওইরকম একটা ছায়া দাঁড়ায় আছে তার ওখানে। তো সে চিন্তা করে যে না, এটা একটু দেখা দরকার, যে প্রতিদিন তো এরকম হবে না। তা আহসান দেখতেছে যে ছায়াটা দাঁড়ায় আছে, একটা মানুষের মতো ছায়া, তো সে বুঝতেছে না সেটা কি তার জানালার দিকে ফেরা নাকি তার জানালার দিকে পিট দেয়া, সেটা কিন্তু সে বুঝতেছে না। তো সে চিন্তা করলো যে আমি আজকে দেখব। তো সে উঠে যখন গেল ডাইনিং স্পেসের দিকে আস্তে আস্তে পাটি পেটিপে, তার কিন্তু মনে হচ্ছে যে ঠিক ওই যে আগে যেরকম যে ওখানে কেউ আসে সেরকম মনে হচ্ছে। আস্তে আস্তে সে যখন যে পৌঁছাইছে ডাইনিং স্পেসে, কেউ নাই, ফাঁকা ডাইনিং স্পেস। তারপর সে গেল আস্তে আস্তে হেঁটে তার মূল দরজার কাছে, এখন সে মানে খুব মানে খুব কসরত করে খুব সন্তর্পণে তার দরজাটা সে খুললো যাতে কোনো সাউন্ড না হয়, কারণ সে চায় না যে কেউ বুঝুক যে সে দেখতেছে কে দাঁড়াইছে আছে এখানে। তো সে তার দরজাটাকে আস্তে করে চাপায় দিয়ে ওইভাবে করে সে আস্তে করে হেঁটে বারান্দার এই মাথায় গেছে দেখার জন্য। তো আস্তে করে উঁকি দিয়ে দেখে পুরা বারান্দা ফাঁকা, কোনো মানুষজন কিচ্ছু নাই, পুরা বারান্দা ফাঁকা এবং মোটামুটি ভালো বাতাস খেলা করতেছে, গাছের পাতা নড়তেছে, দূরে গাছগুলা এরকম নড়তেছে, গাছের ডালপালাগুলা, হ্যাঁ মানে এখানে যে তাদের যে লনের এখানে যে বাতি লাগানো সেই বাতি জ্বলতেছে সেটাতে, কিন্তু তাদের বারান্দা পুরা ফাঁকা। তো সে আস্তে করে রেলিং দিয়ে নিচের দিকে তাকায়, দেখে নিজেও ফাঁকা, কেউ নাই। তো নিজে একটু একটু অস্বস্তিতে পড়ে যায়। তখন আসান তখন মনে করে যে আমি কি মানে অতি প্রাকৃত কিছু দেখলাম, তার কাছে একটু মানে এরকম চিন্তা হয়। তো চিন্তা করে সে তাড়াতাড়ি বাসায় আসে, বাসায় এসে দরজাটা লাগায় সে আবার গিয়ে তার রুমে শোয়। তো রুমে যে সে যখন শোয় বিছানায় তখন তার কাছে মনে হয় তার দরজার কাছে, সে কিন্তু দরজা একটু খোলা রাখছে মানে তার অভ্যাস অনুযায়ী যেরকম ছেলে, সে চিন্তা করে যে তার দরজার কাছে সে একটা গড়গড় শব্দ শুনে, কুকুরের যেরকম মানে শব্দ হয় গলার ভেতর থেকে বের করে সেরকম। তো এই শব্দের সাথে আসান অনেক পরিচিত কুকুরের, হ্যাঁ মানে সে কুকুরের সাথে ডিল করে অনেক, তো সে মানে মানে তার এরকম কুকুর ছিল এবং সে জানে। তো সেইভাবে করে তাকায়, মাথাটা উঁচা করে তাকায়, তার কাছে মনে হয় তার দরজার ওই পাশে, তার যে দরজাটা খোলা রাখছে তার ওই পাশে একটা কোন কালো কুকুর আছে, কারণ কুকুরের শেপটা বোঝা যাচ্ছে, কারণ ওই পাশে হালকা যে বাইরের আলো এসে পড়ছে এটাতে, আর কুকুরের চোখ দুটো জল জল করতেছে। আসান এক লাফ দিয়ে বিছানার মধ্যে উঠে বসে, উঠে সে দৌড় দেয় বিছানার কাছে মানে তার দরজার কাছে, সে দেখতে চায় যে কুকুর কোত্থেকে ঢুকলো এখানে, এই কুকুর কোত্থেকে আসছে, মানে পুরো জিনিসটা অন্যরকম লাগে তার কাছে। সে দরজার কাছে এসে দেখে যে কুকুরটা ঘুরে চলে গেছে, কুকুরটা কোথায় গেছে কোথাও জানে, সারা বাসা সে খুঁজে। তো সে বোকা হয়ে যায়, লিভিং রুমের কাউচে বসে সে চিন্তা করতে থাকে আমি কি দেখলাম, এগুলা আমার মাথা কি ঠিক আছে নাকি আমি মানে কোনো কিছু হেলুসিনেট করতেছি। তো সে চিন্তা করে যে এই বাসার নতুন করে রং করা, ফ্রেশ পেইন্টের একটা গন্ধ আছে, তো চিন্তা করে এগুলার ফিউমে কি আমার কোনো হেলুসিনেট হইতেছে নাকি বা সামথিং লাইক দ্যাট, এগুলো চিন্তা করে অনেক কিছু। তারপর চিন্তা করে সে চিন্তা করে যে না বাদ দিয়ে এইসব নিয়ে ভাববো না, আবার এসে শুয়ে পড়ে অ্যান্ড ঘুমা যায়। তো এরপরে দু একদিন এরকম শব্দ টব্দ ইগনোর করে এবং সে ওই ছায়াটাকে দেখে না, এরপরে কয়েকদিন ছায়া দেখে না। তো এরপরে যে ঘটনাটা হয় এইটা বেশ ভীতিকর আসানের সাথে। রাত্রেবেলা যথারীতি আসানের ঘুম ভাঙছে, আসানের ঘুম ভাঙছে, আসান তাকায় দেখতেছে তার বারান্দার মধ্যে ইনাই মানে বাতি নাই, দূরে ওই যে নিচের লন থেকে মনে বাতি আসতেছে সেটার হালকা আলো পড়তেছে এবং সেখানে ছায়া দেখতেছে ওই জানলার কাছে ওরকম দাঁড়ানো। তো সে চিন্তা করলো যে ব্যাপারটা কি, অনেকক্ষণ সে জানলার দিকে তাকায় থাকলো যে ছায়াটা তো আছে এবং অতীতে যেহেতু সে কিছু পায় নাই, তো সে চিন্তা করতেছিল যে সে যাবে কিনা মানে ওখানে মানে যে দেখবে কিনা আজকে। তো কি মনে করে সে তার স্ত্রীর গায়ে হাত দিছে, অন্ধকার কিন্তু রুমের মধ্যে যেহেতু সামনের বাতিটা নাই বারান্দার বাতিটা নাই একটু বেশ ডার্কি, তো হাত দিছে। তার স্ত্রীকে হাত দেওয়ার পর তার কাছে মনে হলো যে তার স্ত্রীর শরীরটা অনেকটা পিচ্ছিল টাইপের মানে কাইন্ড অফ লাইক সাপের শরীর যেরকম হয়, মানে যদি সাপের শরীরে কেউ হাত দেয় যেরকম স্পর্শ ফিল হওয়ার কথা কাইন্ড অফ লাইক দ্যাট, সেরকম একটা ফিল সে পেল, পিচ্ছিল টাইপের। তো সে সাথে সাথে একটু মানে থতমত খেয়ে গেছে এবং থতমত খাওয়ার সাথে সাথে দেখলো যে তার স্ত্রী বিছানা থেকে মানে একটা গুর্ণি দিল মানে গড়ায় বিছানার থেকে থপ করে ফ্লোরে পড়ল। খুবই অবাক হয়ে গেল আসান, আসলে তার মানে মাথায় কাজ করতেছে না যে কি ব্যাপার এটা কি, তার স্ত্রী হাত দিচ্ছে পিচ্ছিল একটা শরীর এবং স্ত্রী গুর্ণি দিয়ে ফ্লোরে পড়ছে, কার্পেট বিছানো ফ্লোরে, ফ্লোরের মধ্যে পড়ছে। আসান লাফ দিয়ে সে ওখান থেকে মানে ওখান থেকে জাম্প করে সে ফ্লোরে নামছে, নামার পর সে খাটের নিচ থেকে মেয়েলি কণ্ঠের হাসি শুনতেছে, মানে তার সাথে দুষ্টুমি করে খুনসিটি করে যদি হাসে সেরকম এইটা কখনোই তার স্ত্রী করবে না, এরকম মানে এরকম হাসি শব্দ সে শোনে নাই কখনো তার স্ত্রী। সে থতমত খেয়ে সে খাটের নিচে উঁকি দেয় আসান এবং দেখে খাটের নিচে মানে সে বুঝতে পারতেছে না এটা কে, তার স্ত্রী মানে মেয়ে মানুষ আর কি একটা, মানে অন্ধকারে বোঝা যাচ্ছে মানে এই ঘরটা যে অন্ধকার তার মধ্যে মানে চোখে তো অনেকটা শুয়ে আসছে আলো আঁধারি, এর মধ্যে মনে হচ্ছে খাটের নিচে একটা মেয়ে মানুষ এবং সেই হাসতেছে ওইখান থেকে এবং চোখ দুটা মনে হচ্ছে যে জ্বলতেছে মানে একটু গ্লো করতেছে চোখ দুটা, মানে সে মানে জিনিসটাকে এভাবে বলছে যে জিনিসটা হালকা গ্লো করতেছে, এমন না যে টর্চ লাইটের মতো জ্বলতেছে সেরকম না, হালকা গ্লো করতেছে মানে চোখের জায়গাটা চকচক করতেছে। তো সে তখন তার স্ত্রীর নাম ধরে ডাক দেয়, তো দেখে হাসতে হাসতে তার স্ত্রী মনে হলো ওই পাশ থেকে মানে গড়ায় বের হয়ে গেল খাটের নিচ থেকে এবং দৌড় দিল। হাসানো খুব ফাস্ট ছিল, সুইফট ছিল, সেও দৌড় দিছে এবং তার স্ত্রী কিন্তু দৌড় দিয়ে ঢুকে গেছে বাথরুমে। বাতি না জেলেই বাথরুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে বাথরুমের দরজাটা আটকায় দিছে তার স্ত্রী, মানে খাটের নিচ থেকে বের হয়ে। আহসানও এক লাভ দিয়ে পৌঁছাইছে বাথরুমের দরজায়, সে বাতির সুইচটা চাপ দিছে, দিয়ে দরজাটা খুলছে, খুলে দেখে বাথরুমের মধ্যে কেউ নাই, বাথরুম ফাঁকা, খা খা করতেছে। আহসানের বুকটা ধক করে উঠছে, সে আসলে মানে এই জিনিসটা কখনোই এক্সপেক্ট করে না এবং এটা তার কাছে ইরেশনাল মনে হয়েছে। সে যে চাকরি করে সেই চাকরিতে তার রেশনালিটি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো সে মানে তার বুক ধুক 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 করতেছে, মানে তার হার্টবিট বেড়ে গেছে। সে চিন্তা ঘটনাটা কি, সে বাথরুমের দরজা থেকে বের হয়েছে, বের হয়ে সে জানলার দিকে তাকাইলো, দেখালো মনে ছায়াটা হেঁটে চলে গেল একদিকে, মানে একদিকে হাঁটা দিছে ছায়াটা। আহসান মনে করছে যে তার স্ত্রীকে বারান্দায় ছিল হাঁটা দিছে। আহসানও দ্রুত বের হয়ে তার বাসা থেকে একদম দৌড় দিয়ে বের হয়ে সে দরজা খুলে বের হয়ে গেছে। বের হয়ে বারান্দা দিয়ে তাকায় দেখে যে কেউ নাই বারান্দায়, বারান্দা কিন্তু ফাঁকা, বারান্দায় বাতি জ্বলতেছে না। তো সে বারান্দা দিয়ে হেঁটে ওই পাশে সিঁড়ি দিয়ে কটকট করে নিচে নামছে। নেমে সে চিন্তা করতেছে এখন কোথায় যাব, মানে আমি মানে কি অবস্থা কি। তো আহসান এদিকে তাকাতে তাকাতে হঠাৎ করে তার মনে হলো, সে দেখলো যে দূরে দূরে ওই যে গাছটার ওদিকে, গাছটাতে কিন্তু বেশ খানিকটা সাইডেই ওই সুইমিং পুলটা তৈরি হচ্ছে, যেটা সুইমিং পুল মানে পরবর্তী যেটা ফাংশনাল হবে সেই জায়গাটা আবার ই করা, এরকম করে ঘেরে রাখা, ওই জায়গায় পেভ করা আছে অনেকটা। তো সে দেখতেছে মনে হচ্ছে সুইমিং পুলের ওইখানে, মানে মাঝখানে তো আলো আছে, বাতি আছে, বাতিতে মনে হচ্ছে সুইমিং পুলের কাছে কেউ বসে আছে। আহসান মানে দেখে মনে হলো যে একটা মেয়ে মানুষের মতো মনে হচ্ছে এত দূর থেকে। তো সে দ্রুত ওদিকে হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে কাছে যাচ্ছে, হাঁটতে হাঁটতে কাছে যাচ্ছে, একদম কাছে আসছে সে ওই জায়গায় সুইমিং পুলের কম্পাউন্ডের কাছে ঢুকে গেছে সে। এবং তাকায় সে দেখতেছে যে ওই সুইমিং পুলটার পাশে তার ওয়াইফ বসে আছে, সে অনেক দূর থেকে দেখছে, মানে মোটামুটি তার থেকে দূরত্ব তখন 25-30 ফিট সে দেখতেছে। তাকে দেখে তার স্ত্রী তার দিকে ফিরে তাকাইলো, তার দিকে ফিরে তাকাইছে, মাথা ঘুরে তাকাইছে এবং খুবই শূন্য দৃষ্টি, এই এই 20 ফিটের মধ্যে সে দেখতে পাচ্ছে তার স্ত্রীর দৃষ্টিতে শূন্য দৃষ্টি, তার স্ত্রীর চোখে মনে হচ্ছে যে সে কোন সেন্সে নাই। এই সময় তাদের এই পাশে যে লাইটগুলো ছিল, দুইটা লাইট সে ছিল, দুইটা লাইটটা ঠাস করে নিভে গেছে। আর সে দেখ মানে তার এই আলো আগে মানে লাইট নিভে যাওয়া তো অন্ধকারটা তার চোখে এসে পড়ছে, কয়েক সেকেন্ড সময় লাগছে আহসান এটা সহ্য করতে। আহসান এটা টেকনিক জানতো, যেটা কিভাবে করতে হয় সে ওইভাবে টেকনিক ফলো করে খুব দ্রুতই সে ইউজ টু হয়েছে আলো আধারির সাথে। এবং তাকায় দেখলো যে তার স্ত্রী দাঁড়ায় আছে এবং দুই হাত মেলে ঝাপ করে পিছনে সুইমিং পুলে লাফ দিল। সুইমিং পুলে কিন্তু ওইরকম পানি নাই, মানে মানে সে গোসল কাটার করার মতো পানি নাই, হ্যাফ ওয়ে ভরা ছিল সুইমিং পুল এবং সেটা জাস্ট ওই যে ওয়ার্কিং করতেছে এইসবের জন্য পানি। মানে সে জানে আহসান যে তার ওয়াইফ যেভাবে সে দেখলো যে এরকম শূন্য দৃষ্টি তাকায়, সে বুঝতে পারছে যে ওর সেন্স নাই, ওয়েদার শি ওয়াজ স্লিপ ওয়াকিং ঘুমের মধ্যে হাঁটতেছে বা কিছু। আহসান দ্রুত দৌড় দিল এবং সুইমিং পুলের পাশে কিন্তু কোনো বয়ও ছিল না, মানে লাইফ বয় বা কিছু থাকে যেগুলো এগুলো নাই কিন্তু, মানে টিউব টিউব কিছু নাই, যেহেতু এটা ওয়ার্কিং না এখন। সেও যে লাভ দিয়ে যেখানে পড়লো এবং সুইমিং পুলে যে দেখলো যে মোটামুটি পানি তার কোমরের থেকে একটু উপরে, তার ওয়াইফ পড়ছে, পড়ে তলায় যাচ্ছে নিচে একদম, সে টেনে তুলছে, তুলে তুলে তার ঝাঁকি দিছে। তখন তার ওয়াইফের মনে হলো ঘুম থেকে উঠছে, হস করে নিঃশ্বাস নিচ্ছে, বসে কি হয়েছে। তার ওয়াইফ চোখ বড় বড় করে, সে তাড়াতাড়ি তার ওয়াইফকে এরকম করে নিয়ে সুইমিং পুলে ওখান থেকে উঠছে, উঠে সে একদম কাঁধে করে নিয়ে উঠছে। ওঠার পর তার স্ত্রী তারে বলছে কি হয়েছে আমার, কি হয়েছে, মানে সে একদম অ্যাবনর্মাল। তো সে তারে বলে তুমি কুল ডাউন, সে চাচ্ছে কেউ না দেখুক এই জিনিসটা। সে তার স্ত্রীকে নিয়ে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে চলে আসছে, এসে সে তার যে কোয়ার্টার সেখানে উঠল, উঠে তার স্ত্রীকে যে সে বসাইল, বসায় বলল যে তুমি কি স্লিপ ওয়াকিং করতেছিলে ঘুমের মধ্যে। তার স্ত্রী বলল যে আমার কিচ্ছু মনে নাই, মানে সে আস্তে আস্তে বলতেছে আমি মানে কিচ্ছু খেয়াল করতে পারতেছি না, আমার মনে হচ্ছিল আমি স্বপ্নে দেখতেছিলাম যে আমি হেঁটে হেঁটে কোনো বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। তো তখন আহসানের মনে হলো যে এই জিনিসটা অ্যাবনর্মাল, এটা নর্মাল কিছুতেই না। সে তার স্ত্রীকে তাড়াতাড়ি মুছে দিল, শরীর টরে মুছে দিল, এবং মুছে দিয়ে সে বলল যে যতটুকু তখন তার মনে হইল যে এটা কোনো প্যারানর্মাল ব্যাপার স্যাপার আছে, তো সে বুঝতে পারছে জিনিসটা। তো সে নিজে তখন যতটুকু দোয়া দরুদ পারত মোটামুটি সেগুলো পড়ল। আর এমনি আহসান কিন্তু মানে সবসময় প্র্যাকটিসিং না হলেও সে বিশ্বাসী মানুষ ছিল, তো সে রাত্রেবেলা যতটুকু দোয়া দরুদ পারছে পড়ে শুয়েছে ওখানে। তো শোয়ার পরে পরদিন সে ওখানে তাদের যে অর্গানাইজেশন ওখানকার তাদের অফিসের একজন হুজুর আছে আর কি, মসজিদ, সে মসজিদের হুজুর, ওনার সাথে যে কথা বলল আহসান যে হুজুর এরকম এরকম ব্যাপার, আমার বাসায় এরকম এরকম হইতেছে, এরকম দেখি কি ব্যাপার। তো হুজুর আহসানকে জিজ্ঞেস করল কি দেখছেন, তো আহসান বলল যে এরকম এরকম জিনিস। তো বলল যে আপনি সিকোয়েন্স অনুযায়ী বলেন কিভাবে কি দেখছেন। তো হুজুর বলল যে এরকম এরকম ব্যাপার, এই ঘটনা এরকম এরকম দেখছি, কুকুর দেখছি, এরকম গেছিলাম। তো হুজুর অনেকক্ষণ চোখ বন্ধ করে নিজের মতো তিনি মুরাকাবা করলেন, তারপর তাকে বললেন যে আপনার আসলে ওই যে দেখছেন যে ওইখানে বাইরে ওখানে আপনার গেট খুলে যাওয়া উচিত হয়নি, আপনি যখন ছিলেন না অবর্তমানে এসে আপনার ওয়াইফকে মনে হয় কোন মানে অসুয়াশা দিয়ে গেছে আর কি, খারাপ কিছু জিনিস ওখানে আছে, এবং কুকুর যেহেতু দেখছেন ওইটা একটা জিন ছিল, ওইটা খারাপ জিন। তো যাই হোক, আপনি আজকে একটা কাজ করেন, তো সেই হুজুর তাকে একটা আতর বের করেন তার কাছ থেকে, আতরের ছোট শিশি বের করে আতরটার মুখ খুলেন, খুলে তিনি সেখানে দোয়া পড়ে ফু দেন, ফু দিয়ে এবং তার কাছে হুজুরের কাছে এরকম জাফরান ছিল, তিনি ওই জাফরানটা কেন জানি আতরের সাথে মিলাই দেন, একটা জাফরানের এরকমই দিয়ে, তারপর বলে এই আতরটা আজকে আপনি বাসায় ব্যবহার করবেন, আপনার স্ত্রীকেও আপনি এই আতর লাগাই দিবেন রাতে, আর আজকে আসতে পারবো না, আপনি আজকে কি হয়েছে এটা আমাকে কালকে জানাবেন, কালকে আমি আসরের পর আপনার বাসায় আসতেছি। তো বলে বিদায় দেয় আহসানকে, তা আহসান ওই হুজুরের থেকে আতরটা নেয়, আতরটা নিয়ে সে চলে আসে। তো বাসায় এসেই সে আতরটা ইউজ করে এবং তার স্ত্রীকেও লাগায়। তো তার স্ত্রী নাকি আতরটা ব্যবহারই করতে চাচ্ছিল না, মানে এমন ভাবে রাগ করে আহসানের উপরে, আহসান কল্পনাও করে নাই যে তার স্ত্রীর এরকম রূপ হইতে পারে, চেহারা টেহারা বলে বিকৃত করে তার সাথে মানে একদম মুখই করে ফেলে, মানে সে যখন আতর লাগাইতে গেছে তখন নাকি তাকে বলছে খবরদার কাছে আসবি না, তুই কি করে বলতেছ। আহসান প্রচন্ড রকম ভয় পেয়ে যায়। আহসান তারপরও যখন দেখে যে অ্যাবনর্মাল, আহসান মানে তার স্ত্রীকে জোর করে ধরে আতরটা গায়ে লাগায় দেন, তার স্ত্রী নাকি ওই আতর লাগানোর সাথে সাথে তার স্ত্রী জ্ঞান হারায় ফেলে, বেহুশ হয়ে যায়, বেহুশে একদম এলায় পড়ে। কিছুক্ষণ পরে তার হুশ ফিরে, সে নাকি আহসানকে বলে কি হয়েছে, তার কিছু মনে নাই, মানে শি কুডন্ট রিমেম্বার যে কি হয়েছিল, কেন সে বেহুশ ছিল। তা আহসান তাকে বলে যে তুমি কেমন রিয়াক্ট করলা, আমি তোমাকে আতরটা লাগাইতে গেছি তুমি এরকম রিয়াক্ট করলা কেন। তার স্ত্রী বলে কোথায়, আমি তো তোমার সাথে কোনো রিয়াক্ট করি নাই। মানে তখন আহসান বুঝতে পারছে যে ঘটনা অন্য কিছু, সে বলে যে তুমি স্মেলটা পাইছো ঘ্রাণটা, বলে যে হ্যাঁ ঘ্রাণটা সুন্দর না, বলে হ্যাঁ সুন্দর। আহসান করে কি তাড়াতাড়ি তাদের বিছানার চাদরে আতর লাগায়, এদিকে লাগায়, তো এবং স্ত্রীর সাথে সাথে থাকে ওই টাইমটার সাথে সাথে থাকে, রাতের বেলা তার স্ত্রী খাবার দাবার রান্না করে যখন সে সাথে বসে থাকে, এবং তারপর খাওয়া দাওয়ার পরে দুজনে ঘুমাতে যায়। তো ওই দিন যখন ঘুমাতে গেছে কিছুক্ষণ তারা শুয়েছিল, তারপরে নাকি তাদের জানালার মধ্যে নক হচ্ছে ঠক 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 ঠক, ওই যে তাকায় নাকি আহসান দেখে যে ওই ছায়া, ওই যে নারীর মতো ছায়া এসে জানালায় নক করতেছে রীতিমতো, এবং তার কাছে মনে হচ্ছে ছায়ার মধ্যে দুইটা চোখ জ্বলতেছে ওইখানে, এবং তার স্ত্রী নাকি ওই সময় কোকড়ায় যাচ্ছে, মানে ভয়ে কেমন কোকড়ায় যাচ্ছে, নিজের মধ্যে কি কি কথা বলতেছে বিড়বিড় করে, এবং আহসানকে চেপে ধরতেছে, হাত এমন ভাবে চেপে ধরছে বলার মতো না। আহসান নিজের অজান্তে দোয়া পড়া শুরু করে একটু পরে ওই ছায়াটা চলে যায় ওখান থেকে, এবং তার মেইন দরজায় নাকি নক শুরু হয়, ধপ 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 করে নক শুরু হয়, মানে খুব জোরে জোরে নক করতেছে। তো আহসান খুব ভয় পায়, খুবই ভয় পেয়েছে আহসান, মানে সে এরকম ভীতু মানুষ না, তার প্রফেশনও এরকম ভয় পাওয়ার না, কিন্তু সে ভয় পেয়ে যায়, কারণ হচ্ছে এটা সুপার ন্যাচারাল একটা ব্যাপার। এরকম অনেকক্ষণ চলে, আহসান দোয়া পড়তে থাকে বিড়বিড় করে, তাকে ওই হুজুর বলে দিছিল যে পারলে এই সুরাগুলা পড়বেন, তো সে পড়তে থাকে, পড়তে পড়তে এক সময় তার এই জিনিসটা বন্ধ হয় ঘরের মধ্যে, এবং সে ওই যে আতরের শিশিটা রাখছিল সে আবার আতর গায়ে মাখে, স্ত্রীকেও মেখে দেয়। তো তার কাছে নাকি এক পর্যায়ে মনে হয় যে তার এই দরজার ওই পাশে সেই কুকুর গড়গড় করতেছে, মানে কোন একটা অশুভ, মানে সেই কুকুরের গড়গড় সে শুনতে পায়, সে আর তাকায় দেখে না ওইখানে। যাই হোক, কোনো মতে তাদের সেই রাতটা প্রায় পার হয়ে যায়। ভোরবেলা ফজর আজান দিলে তখন সে বুঝে যে সবকিছু আবার নর্মাল হয়ে গেছে, মানে স্বাভাবিক। তো সে ওই দিন আর ডিউটিতে জয়েন করে নাই, অফ নেয়, আসানো দিন অফ নিয়ে নেয়, সে যায় না, শরীর অসুস্থ বলে। এবং বিকালবেলা হুজুর আসে, হুজুর এসে প্রথমেই তার বাড়িতে ঢোকার আগে কিছু জিনিসপত্র নিয়ে আসছিল হুজুর, সে নাকি ফ্ল্যাটটাকে ফার্স্টে হুজুর বন্ধ করে তার মতো করে। তো সেই রিচুয়ালগুলো দেখছে আসান, যে তিনি কতগুলো পেরেক এর মতো সেগুলা গাড়েন আর কি, ফ্ল্যাটের দেয়ালের মধ্যে এগুলা গাথেন এবং দোয়া পড়তে থাকেন। দোয়া পড়তে পড়তে তিনি একটা আয়াতের মতো লাগায় দেন আর কি, দরজার উপরে উপরের দিকে লাগায় দেন। আর তিনি দোয়া পড়েন, হাতে করে ওনার ই ছিল, ওই যে গোলাপ জল ছিল, দোয়া পড়ে সে গোলাপ জল ছিটাচ্ছিলেন, ওইটা হয়তো পড়া পানি ছিল ওনার কাছে। তো ছিটায় তিনি বাসাটা বন্ধ করেন, তারপর নাকি উনি রুকাইয়া করেন, রুকাইয়া করেন তার স্ত্রীকে, আসানের স্ত্রীকে। আসানের স্ত্রীর উপরে নাকি জিনটা আসে, আসান এত ভয় পায় তার স্ত্রীর আচরণে, হাসিতে, কথাবার্তায়, জীবনে সে কোনো কল্পনাই করেনি তার স্ত্রী খুব সফট স্পোকেন একটা মেয়ে ছিল, সে এরকম ভাবে কথা বলতে পারে সে ভাবতেই পারে নাই। তো বলতেছে যে যখন জিনটা আসছিল তার উপর সে নাকি খুব মানে অ্যাগ্রেসিভ ভাবে কথা বলতেছিল এবং বলতেছিল যে সে আসানকে সে পছন্দ করে এবং তার স্ত্রী আসলে তখন কনসিভ করছে, এটা আসান জানে না। তো বলতেছে যে মানে এটাকে সেই করবে আর কি, দিবে না ই হইতে। তো যাই হোক, আসান সে হুজুর তখন অনেক কিছু করে, বাহেস করে বাহেস করে এবং তাকে ওখান থেকে বলে তুই এখান থেকে চলে যাবি, নাহলে তোকে আমি বোতলে বন্দি করে ফেলবো। এবং হুজুর একটা কাচের জার বের করে এরকম বোতল, তো অনেক ই করে, তারপর হুজুর নাকি তাকে ভয় দেখায়, ওখান থেকে তাড়ায় দেয় এবং বলে যে তোকে কিন্তু বন্দি করে ফেলবো, এই কাচের বোতলে বন্দি করবো, নাহলে তুই যেখান থেকে আসছিস সেখানে তোকে আটকায় রাখবো। তো ওই এক পর্যায়ে চলে যায় আর কি, ওইটা আসানের স্ত্রীকে ছেড়ে যায়। তো হুজুর তখন বলে যে তোমার স্ত্রীকে খুব দেখে রাখতে হবে, তুমি এখানে রেখো না, তোমার স্ত্রীকে এখানে রেখো না, তোমার স্ত্রীকে তোমার বাপমার কাছে বা তোমার তার ফ্যামিলির কাছে রেখে আসো। তা আসান কথাটা শুনে শুনে বলে ঠিক আছে, আপাতত মানে বলছে তোমার সন্তান হওয়া পর্যন্ত তুমি এখানে রেখো না। আসান নাকি হুজুরের সাথে মানে কথা এগ্রি করে এবং তারপর তার স্ত্রীকে সে নিয়ে যায় এবং দোয়া দরুদ পড়ে এবং বলে যে সবসময় আমলগুলা করতে বলবা তোমার স্ত্রীকে, যে আমলগুলা জানি সে করে সবসময়, মানে এই আমলগুলা করতে হবে, নামাজ কালাম পড়তে হবে এবং সে যেহেতু এখন মানে প্রেগনেন্সিতে আছে তার এই আমল মানে এই জিনিসগুলো খুব ভালো মতো ফলো করতে হবে যাতে কোনো খারাপ জিনিসের নজর তার উপর না আসে। তা হাসান সেগুলো মেনে চলে এবং তার স্ত্রীকে সে নিয়ে যায় এবং তার শ্বশুর শাশুড়ি এখানে রাখে তার নিজের বাসার থেকে, তার শ্বশুর মনে করে মা বাবার কাছে আর কি ভালো টেক কেয়ার পাবে, তো ওখানে রাখে এবং সে ওই জিনিসগুলো ফলো করতে বলে। তো তার স্ত্রী নাকি ওগুলো ফলো করত এবং ওই যে নিয়মগুলো মেনে চলত, যে বলছিল যে একেবারে যখন নাকি আসরের পরের যে মাগরিব, আসর আর মাগরিবের মধ্যস্থলে ওই সময় বাইরে যেত না, ছাদে যেত না, ভর দুপুরে কোথাও দাঁড়াইতে না, বারান্দায় যেত না, হ্যাঁ সুগন্ধি ব্যবহার করে জানি বাইরে না যায়, এগুলা অনেক কিছু বলে দিছিল আর কি। তো এগুলা মেইনটেইন করত আসানের স্ত্রী এবং আলহামদুলিল্লাহ পরবর্তীতে তাদের একটা ফুটফুটে সন্তান হয়, একটা ছেলে সন্তান, এবং তারা মোটামুটি ভালোই ছিল এবং তার মধ্যে আসানের ওইখান থেকে পোস্টিং হয়ে যায় এবং ওই জায়গায় আর তার যাওয়া পড়ে নাই, আসান আর ওইখানে যায় নাই পরে। নিজে যতদিন ছিল ওখানে ছিল সে ওই বাসায় ওই যে কোয়ার্টারটা সে পাইছিল আর কি তার মানে বিবাহিত জীবনে, সেখানে সে থাকতো না, সে ব্যাচেলারদের কোয়ার্টারে যে ওখানে থাকতো, ওয়াইফ যখন নাকি দূরে ছিল তখন এখানে আর থাকতো না, সে ব্যাচেলারদের কোয়ার্টারেই থাকতো। আর সে ওই জায়গার সম্বন্ধে শুনছে যে ওইখানে নাকি মানে এক সময় বেশ রাফ জায়গা ছিল আর কি, এবং ওই যে বটগাছ ছিল আরো মানে রাফ, অনেক কিছুর ইতিহাস আছে ওইখানে এবং ওইখানে নাকি মানুষ বলে যে ওখানে জিন আছে খুব, এবং অনেকেই নাকি এগুলার সাফার করছে এবং তাদের নিচের যে অ্যাপার্টমেন্ট ছিল সেই ব্যক্তিও নাকি সাফার করতে এই জিনের জন্য ভয় পেত। তো এতটুকু শুনছে আর অন্যের স্টোরি অতভাবে শেয়ার করেনি আসান, তার নিজের যে স্টোরিটা শেয়ার করছে সেটা আমার কাছে যথেষ্ট ভয়ের মনে হয়েছে এবং মানে খুবই স্কেরি, গা শিউরে ওঠার মতো ব্যাপার। ঈশ্বরে কয়েকটা জায়গা তো আমার বেশ ভয়ের লাগছে, যেটা হচ্ছে যে তার পাশে যখন শুয়েছিল সে যখন গায়ে টাচ করে দেখছে যে পিচ্ছিল শরীর পিছলায় পড়ে গেছে, পাশে খাটের নিচে চলে গেছে, বেশ ভয়ের। এটা কয়জন নিতে পারবে আই ডোন্ট নো, মানে বেশ ভয়ের একটা ব্যাপার। তো যাই হোক, আপনাদের কাছে আহসানের স্টোরিটা কেমন লেগেছে জানাবেন এবং কোন স্টোরিটা সবচেয়ে ভালো লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার নিজের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার জানা কোনো ঘটনা, আপনার পরিবারের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষের কনসেন্ট নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেন। যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। আর একটা রিকোয়েস্ট আপনাদের করবো, যারা আমাদের চ্যানেল থেকে কোনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত রে শুনতে পায়। তো আজকের মতো আমার সময় শেষ হয়ে গেছে, আমাকে চলে যেতে হবে। ইনশাআল্লাহ বেঁচে থাকলে সামনের সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।